feel the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস, সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান্দ হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান্দ হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 182তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, বরাবরের মতো এবারের থার্সডে নাইট এপিসোডেও আমরা আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন আফনান্দ হরর ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORROWRLDBD afnandhorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান্দ হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দিবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনাগুলো শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান্দ হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। তারাও আমাদের পরিবারের সদস্য হয়ে তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা ঘটনাগুলো আমাদেরকে ইমেল করে পাঠিয়ে আমাদের চলার পথটাকে আরও দীর্ঘায়িত করতে সহযোগিতা করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। যার ঘটনা দিয়ে আজকের এপিসোড শুরু করব, তার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি বর্তমানে বাংলাদেশের একটি রিনাউন পত্রিকায় চাকরি করছেন। ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যেই তো আমরা প্রচার করেছি। ওনার সেই ঘটনাগুলোর মধ্যে বেশ কিছু স্থানের কথাও কিন্তু উল্লেখ রয়েছে। আমরা গ্রামের যে ঘটনাগুলো প্রচার করি সেই ঘটনাগুলো প্রচারের সময় সবসময় বলি যে গ্রামের মানুষেরা অনেকটা সাহসী হয়ে থাকেন। শুধু কি পুরুষ সদস্যরাই সাহসী হয়ে থাকেন নাকি নারীরাও সাহসী হয়ে থাকেন? এই ঘটনায় আমরা বেশ কিছু বিষয় পাব, সেখানে আমরা দেখতে পাব নারীরাও কতটুকু সাহসী হয়ে থাকেন, বিশেষ করে গ্রামের নারীরা। চলুন শুরু করি ঘটনা। আগে কিন্তু যে ঘটনাগুলো শেয়ার করেছিলাম সেই ঘটনাগুলোর মধ্যে একটি জায়গায় গুজর ভিটার কথা বলা ছিল। গুজর ভিটার বামন যে ঘটনাটি আমরা বলেছিলাম, নিশ্চয়ই সেই ঘটনার কথা আপনাদের মনে আছে। আজ থেকে প্রায় 25-30 বছর আগে এই গুজর ভিটায় কিন্তু অনেক ভয় ছিল, এখন কিন্তু আগের মতো এতটা ভয় নাকি নেই। ওই ভিটার উপর বন জঙ্গল ছিল। ভিটার ডান পাশে জোড়া দুটি আম গাছ ছিল, বাম পাশে বাঁশঝাড় ছিল, আর অন্যান্য গাছও ছিল তখন, এখন এগুলো কমে এসেছে। গুজর ভিটা পার হয়ে 5 মিনিট হাঁটলে এই মিকাইল ভাইয়ের দাদাদের পুরনো বাড়ি। দাদা বাড়িতে এই মিকাইল ভাইরা বাদে অন্যান্য চাচা এবং দাদারা থাকতেন। আবার গুজর ভিটা পার হয়ে বাম দিকে কাঁচা রাস্তা চলে গিয়েছে। কাঁচা রাস্তা থেকে 20 মিনিট হাঁটলে রাস্তার ডান পাশে ওনার এক ফুপুর বাড়ি, সেই ফুপুর নাম হচ্ছে মিতা। এই মিতা ফুপু এখানে বসত করছেন 3-4 বছর হল। এই মিতা ফুপুর বাড়ি থেকে কাঁচা রাস্তা দিয়ে 50 ফুট দূরত্বে হেঁটে গেলে কালাবুড়ি নামে এক দাদি আছেন, যাকে ওনারা কালাবুড়ি মূলত বলে থাকেন আর কি। তো তার বাড়ি রয়েছে ওইখানে। কালাবুড়ি দাদির বাড়ির অনেকটা আগে একটা ছোট ব্রিজ রয়েছে। ব্রিজের নিচে আবার ছোট পুলের মতো রয়েছে, বর্ষার সময় এই পুলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ফসলের জমিতে পানি যেয়ে থাকে আর কি। এই ব্রিজের বাম পাশে 10 একর জায়গা নিয়ে ফসলের জমি। এই জমির ঠিক মাঝেই ছোট একটা ভিটা রয়েছে যেটা কুলুর ভিটা বলা হয় আর কি। এত কিছু বর্ণনা দেওয়ার কারণ হচ্ছে যে ঘটনাগুলো এখন শেয়ার করব এই জায়গাগুলোর সাথে ঘটনাগুলোর একটা যোগসূত্র রয়েছে। তো বেশ কয়েকটি ঘটনা উনি পাঠিয়েছেন, প্রথম ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটেছিল ওনার কাকির সাথে, যা কোনরা নোয়া কাকি বলে থাকেন আর কি। ২০ বছর আগে ওই কাকির সাথে ঘটনাটি ঘটেছিল। ওনার এই কাকি কিন্তু অনেক আগে থেকেই অনেক সাহসী ছিলেন। ব্যক্তি হিসাবে উনি খাদ্য রসিক এবং মানুষ হিসাবে খুবই একজন ভালো মানুষ ছিলেন। বিভিন্ন ধরনের খাবার রান্না করতে পছন্দ করতেন, মানুষকে খাওয়াতে পছন্দ করতেন। এই কাকি খাওয়া দাওয়া নিজেও করতে পছন্দ করতেন। উনি বেশ উঁচু লম্বা ছিলেন, রাতে হোক দিনে হোক সবার বিপদ আপদে ডাক দিলেই ওনাকে কিন্তু পাওয়া যেত। এই কাকি তখন অন্তঃসত্ত্বা ছিলেন। ওনার চাচাতো বোন, যার নাম হচ্ছে কণা, সে তখন চাচির গর্ভে ছিল। একদিন রাতে এই নোয়া কাকি স্বপ্নে দেখেন একটি ছোট আকৃতির, বেশ মোটা সোটা একটি কুচকুচে কালো অবয়ব কাকিকে বলছে যে এই মিকেল ভাইদের বাড়ির দক্ষিণে পিছনে আর কি যে গুজর ভিটা রয়েছে, এই গুজর ভিটার ওইখানে যে জোড়া আম গাছটা রয়েছে, জোড়া আম গাছের নিচে একটি সুন্দর আম রয়েছে, এটা সিঁদুরের মতো কালার, পেকে যাওয়া একটা আম পড়ে আছে ওই জোড়া আম গাছের নিচে। স্বপ্নে থাকা ওই অবয়বটি বলছে এই আমটি ফজর আজান দেওয়ার আগে গুজর ভিটা থেকে উনি যেন একা একা গিয়ে কুড়িয়ে নিয়ে আসেন এবং নিয়ে এসে ওটা খান। এরপর স্বপ্নে থাকা ওই অবয়বটি নাকি মুচকি হাসি দিয়ে চলে যায়। সাথে সাথে কাকির ঘুমও ভেঙে যায়। পরক্ষণে কাকি তাই করেন, ফজর আজানে কিছুটা আগে, তখন তো অন্ধকার রয়েছে চারদিকে, চারদিকে শুনশান একটা পরিবেশ, ঝিঝি পোকার ডাক, হালকা চাঁদের আলো, এর মধ্যেই উনি এই গুজর ভিটায় চলে আসেন। এসে দেখেন অদ্ভুত এক জিনিস, কাকি যখন গুজর ভিটার উপর আসেন, এসে এদিক ওদিক তাকাচ্ছেন, উনি দেখতে পান গুজর ভিটার উপরে ওখানে বাঁশের নিচে একটি ছোট বামন আকৃতির জিনিস দেখা যাচ্ছে। এই জিনিসটা বোঝা যাচ্ছে, কিন্তু এর চোখ দুটি আরো বেশি বোঝা যাচ্ছে, মনে হচ্ছে চোখ দুটি সবুজ, সবুজ দুটো চোখ জ্বলছে ওখানে। এই জিনিসটা তার সামনে দেখা দিল, আবার বাঁশের ভেতরে হেঁটে হেঁটে চলেও গেল। মিতা ফুপুদের বাড়ির দিকে গিয়েই মূলত সে অদৃশ্য হয়ে যায়। কাকি কিন্তু বেজায় সাহসী, এটা দেখে উনি কিন্তু ভয় পান নাই। উনি কি করেছেন, ওই জোড়া আম গাছের নিচে গিয়েছেন, গিয়ে দেখেন সত্যি সিঁদুরের মতো পাকা একটা আম, বেশ বড়সড় একটা আম পড়ে আছে ওখানে। আমটি উনি সাথে করে শাড়ির আঁচলে মুড়িয়ে বাড়িতে নিয়ে একটি কাঠের বক্সে লুকিয়ে রাখেন। কিছুক্ষণ পরে ফজর আজানও দিয়ে দেয়। দিনের বেলায় কাজের সময় কাকির ওই মাথার থেকে কিন্তু ওই আমের চিন্তাটা যাচ্ছে না, তার মনে রয়েছে যে এই আমটা রেখে দিয়েছেন, আমটা রেখে সবসময় এই বিষয়টা তার মনে আসছে আর কি, কাজও ভালো করে করতে পারছেন না। একটা সময় কাকি ভাবতে থাকেন যে এই জিনিসটার কথা মতো আমি যে আম নিয়ে আসলাম, এনে যে আবার বাসায় রেখেও দিলাম, এখন তো আমের সিজন না, আর গুজর ভিটার ওখানে যে আম গাছটা আছে সেটা তো বারো মাসই আম গাছ না, যে সারা বছরই সেখানে আম ধরবে। এই জিনিসটা নিয়ে এসে কি ঠিক করলাম, আচ্ছা আমি তো অন্তঃসত্ত্বা, এটা কোনো পিশাচ শ্রেণীর জিন না তো, নির্দিষ্ট করে পরিকল্পনা করে আমার ক্ষতি করবে, আমার গর্ভের সন্তানের ক্ষতি করবে, মনে হচ্ছে এটা তো একটা দুরভিসন্ধি। কাকি কিন্তু মনে মনে এই কথা বলছেন। তখন উনি একটা বুদ্ধি করেন, উনি কি করেছেন, আমটি না খেয়ে সাথে সাথে বক্সের ভেতর থেকে আমটি বের করে সাথে করে নিয়ে যান ওখানকার একজন বয়স্ক ব্যক্তি ফিরোজ মাওলানার কাছে, তার সাথে গিয়ে দেখা করেন। সম্পর্কে কিন্তু এই মাওলানা সাহেব কাকির দাদা হতেন। তো মিকাইল ভাইদের বাড়ি থেকে মোহাম্মদপুর বাজার কিন্তু এক কিলোমিটার দূরে, ওনার ওই নোয়া কাকির বাড়ি আবার কিন্তু মোহাম্মদপুরে। স্বপ্নে যা দেখেছেন, তারপর কি কি ঘটেছে, কিভাবে আমটি পেলেন, কিভাবে ওই বাসায় ওখানে ওই অবয়বটিকেও দেখেছিলেন, বিস্তারিতভাবে মাওলানা সাহেবের কাছে কাকি সব কথা খুলে বলেন। ফিরোজ মাওলানা উনি সুন্দর করে আমটির চারপাশে চোখ বুলিয়ে দেখলেন এবং কাকিকে বললেন, তুমি এই আমটি খেতে পারো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কোনো জিন তোমাকে পছন্দ করে বিধায় এই আমটিকে তোমাকে উপহার স্বরূপ দিয়েছে খাওয়ার জন্য, তাছাড়া তুমি একটু খাদ্য রসিক এই জন্যও দিতে পারে। তখন আবার কাকি ফিরোজ মাওলানাকে বলেন যে, বুঝলাম দাদা, আপনার কথা, কিন্তু এই আমটি আমি আসলে খেতে চাচ্ছি না, আপনাকে দিয়ে যাই, আপনি খেয়ে নিন, আমার ভয় লাগতেছে তো না জানি কি হয়ে যায়। তখন ফিরোজ মাওলানা বলে, আচ্ছা ঠিক আছে তুমি রেখে যাও আমটি, আমি তোমাকে ঝাড়ফুঁক রুকিয়া করে দিচ্ছি আর কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, তুমি রীতিমতো আমল করতে থাকবে যাতে করে কোনো দুষ্ট জিন তোমার ক্ষতি করতে না পারে। পরবর্তীতে নাকি এই ফিরোজ মাওলানা কাকিকে জানিয়েছিলেন, আমটি নাকি অনেক সুস্বাদু ছিল, ভালোই লেগেছে খেতে, তবে হুজুরের কোনো সমস্যা হয়নি। আর হুজুর জানিয়েছিলেন যে এটা খেলে নাকি তারও কোনো সমস্যা হতো না, অর্থাৎ কাকিরও কোনো সমস্যা হতো না। আর হুজুর এটাও বলে দিয়েছিলেন যে রাতের বেলা এভাবে উনি যেন চলাচল না করেন, ওই জিনটা ভালো ছিল এই জন্যই কাকির কোনো ক্ষতি করেন নাই, কিন্তু অন্য খারাপ জিনের খপ্পরে পড়লে তো কাকির ক্ষতি হতে পারত। আল্লাহর রহমতে কাকির কোনো সমস্যা আর হয়নি। এই বিষয়টা নিয়ে উনিও যে পরবর্তীতে অন্য স্বপ্ন দেখেছিলেন যে তোকে একটা জিনিস দিলাম আর একজনকে দিলি কেন, এটা সেটা, এরকম কোনো কিছু উনি দেখেন নাই। এই ঘটনাটা এই নোয়া কাকি নিজেই মিকাইল ভাইয়ের আম্মুকে বলেছিলেন। তো প্রথম ঘটনা এইটাই, চলে যাই পরের ঘটনায়। এই ঘটনাটি ঘটেছিল ওনার চাচাতো ফুপু মিতা আর তার মেয়ের সাথে। ঘটনাটি ঘটেছিল 3 বছর আগে, মানে এখন তো 2026 সাল, এখন থেকে 3 বছর আগে ঘটেছিল। তখন এই মিতা ফুপুরা নতুন করে বাড়ি করে থাকা শুরু করেছেন ওনাদের গ্রামের ওই কুলুর ভিটার কাছাকাছি। মিতা ফুপুর এক মেয়ে এক ছেলে, 13-14 বছর বয়স হবে মেয়ের আর ছেলের বয়স হবে 8-9 বছর। ফুপু এবং ফুপার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, ফুপার একটা বিয়ে করেছিলেন, তাই প্রেক্ষিতে ফুপুকে বাপের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিতে হয়েছিল। নতুন নতুন বাড়ি করার পর মিতা ফুপু ও তার ছেলে মেয়ে একদিন রাত্রে ঘুমিয়েছিল ঘরের ভিতরে, মধ্যরাতে হঠাৎ করে মিতা ফুপুর ঘুম ভেঙে যায়, বাইসাইকেলের বেল বাজানোর শব্দে। মিতা ফুপুর মনে হচ্ছিল যে বাড়ির পাশে থাকা যে রাস্তা, এই রাস্তা থেকে কেউ একজন বাইসাইকেল চালাতে চালাতে বেল বাজিয়ে মিতা ফুপুদের উঠোনের দিকে আসছে, আবার বাইসাইকেলটা চালিয়ে নিয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে, আর বেল বাজিয়েই যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে ক্রিং 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 শব্দ করে। একটা পর্যায়ে মিতা ফুপুর রাগ হয়ে যায়, চিন্তা করেন এত রাত্রে আমরা ঘুমাচ্ছি আর কোন বিটকেল এই কাজটা করছে, ইচ্ছা করে সাইকেলের বেল বাজাচ্ছে ক্রিং ক্রিং করে, আবার বাড়ির উঠানে আসে, আবার রাস্তায় চলে যায়, আবার যায়, আবার আসে, এই কাজ করছে। ওনার মেজাজটা তো ভীষণ গরম হয়ে যায়। উনি চিন্তা করলেন যে কে এই অপকর্মটা করছে, একটু দেখার দরকার তো। মিতা ফুপু উনি ঘর থেকে বের হয়েছেন, উনি বারান্দায় গিয়েছেন, গিয়ে কাঠের একটা চেয়ারের উপরে ঘাপটি মেরে বসে আছেন, কে এই কাজ করছে তাকে দেখবেন, উনি উঠানের সামনের দিকে তাকিয়ে থাকেন। বেশ কিছুক্ষণ সামনের দিকে তো তাকিয়ে আছেন, উনি দেখছেন যে না তো এখন কেউ আসছে না, সাইকেলের বেলও কেউ বাজাচ্ছে না, তাহলে এতক্ষণ কে এই কাজটা করছিল, আসা যাওয়া করছিল রাস্তার দিকে আর উঠানের দিকে। এবার মিতা ফুপুর কিছুটা ভয় লাগতে থাকে। তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। মিতা ফুপু বারান্দা থেকে সামনের দিকে তাকিয়ে দেখতে পান তার বাড়ির সামনে এই রাস্তার পাশে থাকা 10 একর জায়গার মাঝে যে কুলুর ভিটা অবস্থান করছে, দূর থেকে গোল আকৃতির বড় বড় আগুনের গোলা এসে একবার ওই কুলুর ভিটা এসে পড়ছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার পড়ছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। কুলুর ভিটাটি মিতা ফুপুর বাড়ি থেকে 150 গজের মতো দূরত্বে আছে আর কি, মিতাপুর বাসা থেকে কিন্তু এটা স্পষ্ট দেখা যেত। চারদিকে শুনশান নীরবতা, কোনো বাতাস নাই, তখন ধানের সিজন চলছে, হালকা শীতের সময়। মিতাফুপু দেখেন যে কুলুর ভিটার আশেপাশে যে ফসলের ধানি জমি রয়েছে আর কি, ধানগুলো বাতাসে যেভাবে হেলে যায় সেভাবে হেলে পড়ছে, আবার সোজা হয়ে যাচ্ছে, আবার হেলে পড়ছে, মনে হচ্ছে প্রকৃতির সাথে ধানের শীষ খেলা করছে, অথচ চারদিকে কোনো বাতাসই নেই। এবার মিতাফুপু খুব ভয় পেয়ে যান। পরক্ষণেই মিতাফুপু তার দুই ছেলে মেয়েকে সাথে নিয়ে তাদেরকে ঘুম থেকে ডেকে উঠিয়ে এই মিকাইল ভাইদের বাড়িতে চলে আসেন। এত রাতের বেলা টর্চ লাইট নিয়ে এই বাড়িতে চলে আসছেন, এদিকে মিকাইল ভাইয়ের মাকে ডাকাডাকি করছেন, এরপর ওনার আম্মু এসে দরজা খুলে দিয়েছেন। প্রথমে তো ওনার আম্মু দেখে একটু ভড়কে গেছেন, কি ব্যাপার এত রাতের বেলা দুই বাচ্চা কিনে চলে আসছে। তো উনি বলছেন, কি রে মিতা এত রাতে আসছিস, কোনো সমস্যা হয়েছে নাকি, কোনো অসুবিধা? তখন মিতা ফুপু বলে যে ঠিক আছে, বলতেছি আগে ঘরে ঢুকি, এরপর কি কি হয়েছে সব কথা খুলে বলেন ওনার আম্মুকে। ওই রাত্রে মিতা ফুপু তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ওনাদের বাড়িতেই ঘুমিয়েছিলেন। এই ঘটনা কিন্তু মিতা ফুপুর ছেলে মেয়ে বুঝতে পারে নাই, তাদেরকে জানানোই হয় নাই, ভয় পেতে পারে এই জন্য যেহেতু তারা ছোট। পরবর্তীতে মিতা ফুপুর আল্লাহর রহমতে এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা হয়নি, স্থানীয় হুজুরের কাছ থেকে পানি পড়া ঝাড়ফুঁক নিয়ে আসছিলেন আর কি। পরে ওই হুজুর ফুপুদের বাড়ি বন্ধ করে দিয়েছিলেন। এখন যাব মিতা ফুপুর মেয়ের সাথে কি ঘটনা ঘটেছিল। তো মিতা ফুপুর সঙ্গে এই ঘটনা ঘটার প্রায় ৬ মাস পার হয়ে যায়। একদিন মিতা ফুপু একটা জরুরি কাজের জন্য তার অন্য বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, তার ছেলে মেয়েকে বাড়িতে রেখে গিয়েছেন। মিতা ফুপু ভেবেছিলেন যে অনেকদিন তো হয়ে গেছে, এখন মনে হয় আর কোনো সমস্যা হবে না। মিতা ফুপু তার বোনের বাড়িতে যাবার আগে তার সন্তানদেরকে বলে গিয়েছিলেন, যদি আমি পারি আজই চলে আসব, না হয় ভোরবেলা চলে আসব, তোদের খালা ভীষণ অসুস্থ তাই দেখতে যাচ্ছি। রাতে যদি আমি আসতে নাই পারি তাহলে তোর বড় কাকিদের বাড়িতে গিয়ে থাকবি, মানে এই মিকাইল ভাইদের বাড়ির কথা বলেছিলেন আর কি। তো যেই বলা সেই কাজ, মিতা ফুপু তার বোনের বাড়িতে চলে গেলেন। এদিকে রাত হয়ে আসলো, মিতা ফুপুর ছেলে মেয়ে একটু দুষ্টুই ছিল, দুষ্টামি করারই তো তাদের বয়স, তারা তাদের বাড়ি থেকে কিন্তু আর এই মিকাইল ভাইদের বাড়িতে আসেন নাই ঘুমানোর জন্য। তারা সিদ্ধান্ত নিয়েছিল বাড়িতেই থাকবে, রাতের বেলা তার মা চলেও আসতে পারে, আর না আসলে একটা রাতই তো কি আর হবে। ওই রাত্রেই ঘটে গেল একটা ভয়ঙ্কর ঘটনা। রাত যখন 9টা কি 10টা বাজে, মিতা ফুপুর বড় মেয়ে না ঘুমিয়ে শুয়ে শুয়ে মোবাইল ইউজ করছিল আর কি। তো এইভাবে মোবাইল ফোন ব্যবহার করতে করতে রাত প্রায় 12টা বেজে যায়। তো সে ফোন ব্যবহার করছেই, আর যেহেতু তার আম্মু বাড়িতে নাই, এখন তো আর মোবাইল ফোন ব্যবহার করার জন্য কেউ বকাঝকা করবে না, কেউ বারণ করবে না, এই সুযোগেই মূলত সে সুযোগের সদ্ব্যবহারটা করছিল, সদ্ব্যবহার না অপব্যবহারই করছিল আর কি। এদিকে তার ছোট ভাই ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে। রাত এই 12টার দিকে হঠাৎ করে বাইরে থেকে একটা আওয়াজ আসে মিতা ফুপুর কণ্ঠে, তার মেয়ের নাম ধরে ডাকে, মেয়ের নাম হচ্ছে সেতু। তো মিতা ফুপুর কণ্ঠে বাড়ি থেকে ডাকছে, হে সেতু, হে সেতু, দরজা খোল, আমি তার আম্মু, দরজা খোল, এত রাতে না ঘুমিয়ে তুই ফোন ব্যবহার করছিস, কোন সাহসে এত রাত পর্যন্ত জেগে আছিস আর ফোন ব্যবহার করছিস, দরজা খোল তাড়াতাড়ি। মিতা ফুপুর মেয়ে সে তো আসলে এত কিছুর বুঝতে পারতেছে না যে তার মা ঘরে নাই, সে বাইরে থেকে বুঝলো কিভাবে যে সে ফোন ব্যবহার করছে, আর বাইরে থেকে সে ডাকছে আর ওখান থেকেই বলতেছে যে ফোন ব্যবহার করতেছে সে, এটা কিন্তু সে বুঝতে পারতেছে না। সে কি করেছে যে দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দেখে তার আম্মু বাইরে দাঁড়িয়ে আছে। তারপর সে বলছে যে মা তুমি আসছো, ভালো হয়েছে, ঘুম আসছিল না তো একা একা, এই জন্য একটু ফোন ব্যবহার করতেছিলাম। তো মিতা ফুপু উনি ঘরে ঢোকেন, ঢোকার পর বলতে চাই এক্ষুনি যা খাটের উপর গিয়ে ঘুমিয়ে পড়। সেতু তো খাটের উপর গিয়ে শুয়ে পড়ে, মিতা ফুপু নিজের হাতে তার গায়ের উপর একটা কাঁথা দিয়ে দেন এবং বলেন যে ফোনটা পাশে রাখ, এখন ঘুমিয়ে পড়, আমি বাইরে যাচ্ছি, দরজাটা একটু মিশিয়ে দিয়ে যাচ্ছি, আসতেছি এখনই, ওয়াশরুমে যাব। এই বলে উনি দরজাটা আস্তে করে একটু মিশিয়ে দিয়ে বাইরে যান। এরপর এই সেতু তো ঘুমিয়ে যান। ফজর আজান দেওয়ার বেশ কিছুক্ষণ পর মিতা ফুপু চলে আসেন। উনি এসে দেখেন যে দরজা খোলা, মানে দরজাটা মিশিয়ে রাখা, অর্থাৎ আউশিয়ে রাখা, উনি যখনই হাত দিয়েছেন দেখেন দরজা খুলে গেছে, আর তার ছেলে মেয়ে খাটের উপর বেশ আয়েশ করে গভীর ঘুমে বিভোর। ওনার বোনের বাসা কিন্তু খুব বেশি দূরে ছিল না, এই জন্য কিন্তু দ্রুত চলে আসতে পারছেন আর কি। মিতা ফুপু ভয় পেয়ে গেছেন, জানে দরজা খোলা কেন, নিশ্চয়ই ঘর থেকে সবকিছু চুরি হয়ে গেছে। উনি তো রাগ করেই বলেন, এই সেতু ওঠ, দরজা খোলা রাখছিস কেন রাতের বেলা, তোকে না বলে গেলাম যে রাতের বেলা তোর কাকির বাসায় গিয়ে থাকবি, তোরা কাকির কাছে যাস নাই, আর দরজা খোলা রাখছিস, ঘটনা কি? তখন সেতু বলে যে দরজা খুলে রাখছি মানে তুমি তো দরজা খোলা রাখছো, তুমি না আসলা, এসে ঘরে ঢুকলা, আমার গায়ের উপরে কাঁথা দিয়ে দিলা, বললা যে ওয়াশরুমে যাবা, এই বলে দরজাটা মিশাই দিয়ে তুমি বাইরে গেলা, তো তোমারই তো ঘরে ঢুকে দরজা লাগাই দেওয়ার কথা ছিল, আমি তো আর খেয়াল করি নাই, তুমি তো দরজা খোলা রাখছো। এই কথা শোনার পর মিতা ফুপু তো একদম তাজ্জব বনে যান, আরে বলে কি মেয়ে, এটা কি কোনো কথা? তবে মিতা ফুপু বুঝতে পেরেছিলেন যে এখানে এমন একটা ব্যাপার হয়েছে যা অপ্রত্যাশিত ছিল, ভয়ঙ্কর ছিল বটে, তবে এটা ক্ষতিকর ছিল না। মেয়েটা মোবাইল ফোন ব্যবহার করছিল, হতে পারে কোন একটা সমস্যা হতে পারত ওই রাতের বেলা, বা কোন একটা অশরীরী এসে মায়ের রূপ ধরে তাকে শাসন করেছে, এরপর সে চলে গেছে, এমনটাও হতে পারে। ধারণা করা হয় এমনটাই হয়েছিল। তবে এরপর কিন্তু মিতা ফুপু আর কখনোই তার ছেলে মেয়েদেরকে রেখে বাইরে যান নাই। প্রয়োজনে উনি ওরা ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে যেতেন, তবে এই ঘটনা ঘটার পর ভালো একজন হুজুরকে ডেকে নিয়ে এসে রুকিয়া করিয়েছিলেন, সন্তানদেরকে ঝাড়ফুঁক করিয়েছিলেন। তো এই ঘটনাটা কিন্তু মিতা ফুপু উনি মিকাইল ভাইয়ের আম্মুর সাথে শেয়ার করেছিলেন। তো এটা ছিল একটা ঘটনা। এবার আসি পরবর্তী ঘটনায়। এই ঘটনাটা মিকাইল ভাইয়ের মেজো দাদির সাথে ঘটা একটা সত্য ঘটনা। এখন থেকে প্রায় 25 বছর আগে ঘটনাটি ঘটেছিল। ওনার মেজো দাদি ছিলেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ, ওনাদেরকে অনেক ভালোবাসতেন। ওনাদের বাড়িতে প্রায় সময় আসতেন, রাতে হোক দিনে হোক যে কোনো সময়, ওনার যখন ভালো লাগতো তখনই চলে আসতেন। মেজো দাদা ছিলেন আবার একটু বেপরোয়া স্বভাবের, তাস খেলে বেড়াতেন রাত বিরেতে বিভিন্ন সময়। এই মেজো দাদি আবার যে মিতা ফুপুর কিন্তু মা হন আর কি। একদিন গভীর রাতে এই মেজো দাদি মেজো দাদার খুঁজে বের হয়েছেন, মানে খুঁজতে বের হয়েছেন, রাত তখন 11টা কি 12টা বাজে। তখনকার সময় এই যে কালা বুড়ি দাদির কথা আমরা যেটা বললাম আর কি, সেই কালা বুড়ি দাদিদের বাড়ির পাশে একটা ঝোপের মতো ছিল, মানে ওই সময় আর কি 25 বছর আগে। সেখানে মূলত এই মেজো দাদা তাস খেলতেন সহপাঠীদের সঙ্গে। সেদিন রাতে মেজো দাদার ফিরতে দেরি দেখে মেজো দাদি ঘর থেকে বের হয়েছেন, এক পা দু পা করে হাঁটছেন। বর্তমানে মিতা ফুপুর বাড়ি যেখানে তার থেকে একটু সামনে 50 ফুট দূরত্বে এগিয়ে গেলে যে ব্রিজটা পড়ে, আমরা সেই ব্রিজের কথা কিন্তু বলেছি ঘটনার শুরু থেকে, সেই ওই যে ব্রিজটা ওইটার উপরে মেজো দাদি হাঁটতে হাঁটতে পৌঁছেছেন। ঠিক তখনই মেজো দাদির কাছে মনে হলো এক ব্যক্তির পায়ের হাঁটার শব্দ, মনে হচ্ছে সে পিছু পিছু হেঁটে আসছে। মেজো দাদি কিন্তু পেছনে ফিরে তাকান না। একটা পর্যায়ে ব্রিজটা যখন মেজো দাদি পার হয়েছে তখন ঘটল এক অদ্ভুত বিষয়। মেজো দাদির পেছন থেকে মেজো দাদার হাতের মতো একটা হাত, ঠান্ডা শীতল হাত ওনার ঘাড়ের উপরে কেউ রাখেন। দাদি মনে করলেন তার হাজবেন্ড অর্থাৎ মেজো দাদাই হবে, কারণ ওনার হাতের স্পর্শ উনি টের পেতেন, মনে হলো তারই হাত। দাদি তখন কি করেছেন, নিজের বাড়ির দিকে উল্টো দিকে ঘুরেছেন। যখনই উনি ঘুরেছেন, আমরা যখন ঘুরি আমাদের পিছনে যদি কেউ থাকে তাহলে তাকে কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু এবার হলো কি, যখনই ঘুরেছেন মনে হলো ওনার সাথে সাথেই ওই জিনিসটার সাথে সাথে ওনার পেছনে চলে আসে, ওনার ওই জিনিসটাকে আসলে দেখতে পান নাই, অর্থাৎ পেছনে যে আছে তাকে আর উনি দেখতে পান নাই। মেজো দাদি কিন্তু ওই সময় বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি। উনি বুঝেছিলেন যে ওনার ঘাড়ের উপর হাত রেখেছে কোনো এক অশরীরী, তবে এটাও উনি বুঝতে পারলেন এটা ক্ষতিকর কিছু না, এটা ভালো। দাদি একটু সাহস সঞ্চয় করলেন মনের মধ্যে। দাদি হাঁটছেন বাড়ির দিকে আর কাঁধের উপর কিন্তু হাত রয়েছেই। দাদি বলছেন, এতক্ষণ তুমি কোথায় ছিলা, বাড়িতে ফিরতে এত রাত হচ্ছে তা দেখেই তো আমি বাইরে বের হইলাম। তো এরকম কয়েকটা কথা বলছেন, পিছন থেকে হুম হুম শব্দ করছে, মানে আমরা হুম হুম উত্তর দিই না, ওরকম হুম হুম এরকম করে উত্তর দিচ্ছে আর কি। তা একটা পর্যায়ে হাতটা নামিয়ে ফেলে আর কি, তবে ওই জিনিসটাতে পেছনে আছে দাদি কিন্তু বুঝতে পারছিলেন। তা দাদি কিন্তু কথা বলেই যাচ্ছিলেন আর পেছন থেকে ওরকম একটু সাড়া দেওয়ার মতো কোনো জবাব দিচ্ছিল আর কি, এছাড়া অন্য কোনো বাক্য যে বলবে, একটা লম্বা বাক্য বা কোনো শব্দ উচ্চারণ করবে এমনটা কিন্তু হচ্ছে না। এরকম কথা বলতে বলতে দাদি গুজুর ভিটা পার হয়ে দাদির বাড়িতে পৌঁছে যান, আর তখনই বোঝা যায় যে এই জিনিসটা এখন আর নাই। দাদির দরজা ধাক্কা দিতেই দেখেন যে মেজো দাদা বিছানার উপর শুয়ে আছে। মেজো দাদি বুঝতে পারলেন যে এই জিনিসটা তো ভালোই ছিল, উনি তো অনুমান করেছিলেন, তারপর মনের মধ্যে একটা ভয় তো থাকা, মানে থাকাটাই স্বাভাবিক। মেজো দাদা কিন্তু ঘুমান নাই, উনি বলেন কি ব্যাপারে এত রাতে তুমি কোথায় গেছিলা। তখন দাদি সব কথা খুলে বলেন। মেজো দাদা তখন ঘটনাটি শুনে মুচকি হাসেন, বলেন এটা আমার বাবা, জামাল উদ্দিন শেখের কারসাজি। কিন্তু ওনার যেই বাবা জামাল উদ্দিন শেখ, উনি কি জীবিত আছেন? তাহলে কিসের কারসাজি? এই বিষয়ে দাদিকে বিস্তারিত কিছু বলেন নাই, এটা অজানাই রয়ে যায়। তবে এতটুকু জানা গিয়েছিল যে এই মেজোদাদার বাবা জামাল উদ্দিন শেখ উনি অত্যন্ত ধার্মিক এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন, আর ওনার অনুগত অনেক ভালো জিন ছিল। অনেক ক্ষেত্রেই তারা বিভিন্ন সময় উপকার করেছে মানুষের, বিশেষ করে ওই পরিবারের। এই জন্যই হয়তো উনি বলেছিলেন যে এটা আমার বাবা জামাল উদ্দিন শেখের কারসাজি, কারণ তার অনুগত জিনেরা হয়তোবা মেজোদাদিকে পাহারা দিয়ে আবার বাড়িতে নিয়ে আসছেন। তো দাদি অবশ্য পরে এই বিষয়গুলো ফিল করে, মানে ওই সময় তো একটু সাহস সঞ্চয় করেছেন, পরে আবার বেশ ভীত হয়েছিলেন আর কি। তো এই ঘটনাটা পরবর্তীতে মিকেল ভাইয়ের আম্মুকে মেজোদাদি বলেছিলেন। তবে এটা নিয়ে মেজোদাদির যে কোনো একটা সমস্যা হবে, জ্বর আসবে, শরীর অসুস্থ হয়ে যাবে, এমন কোনো কিছু আসলে হয়নি। মেজোদাদা মেজোদাদি তারা দুজনের কেউই এখন জীবিত নেই। মিকেল ভাই বলেছেন যেন আমরা তাদের দুজনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, এবার আসুন আমরা চলে যাব যে পরবর্তী যে ঘটনাটা, যেটা মিকেল ভাই পাঠিয়েছেন আর কি। একসাথে তো বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছেন। আর একটা বিষয় বলেছেন, এই যে নোয়া কাকির কথা যেটা বললাম, নোয়া কাকিও প্রায় দুই বছর ধরে অসুস্থ, তার জন্য দোয়া চাইছেন আল্লাহ তাআলা তাকে দ্রুত শেফা দান করুন। তো এই ঘটনাটি ঘটেছিল ওনার চাচাতো ফুপু তমার সঙ্গে। তবে এই ঘটনাটি উনি এর আগে একবার পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন আর কি। তবে আমরা এটা কোন একটা কারণে হয়তো বা মিসিং হয়ে গেছে, আমরা প্রচার করতে পারি নাই, এখন সেটা আমরা বলছি আর কি। এটা নব্বইয়ের দশকের কোন একটা সময়টা হয়েছিল। একদিন সন্ধ্যার একটু আগে আমের সিজনের সময় মিতা ফুপুর বড় বোন তমা ফুপু একাই আম পাড়তে গিয়েছেন সেই কুলুর ভিটার উপরে, সাথে কাউকে পান নাই। তখন তার বয়স 14 কি 15 বছর আনুমানিক। এই তমা ফুপু যেমন সাহসী তেমন চঞ্চল প্রকৃতি একটা মেয়ে ছিল, মনে মনে যা ভাবতেন যা ইচ্ছা করতেন সেটাই করার চেষ্টা করতেন, কোনো ভয় ভীতির ধারই ধরতেন না। মাঝারি একটা বেতের তৈরি গামলা সাথে নিয়ে চলে গেছেন তমা ফুপু। একটা পর্যায়ে তমা ফুপু নিচে ওই বেতের তৈরি গামলাটা রেখে আম গাছে উঠে গিয়েছেন আম পাড়তে। তো কিছু সময় কুলুর ভিটার উপরে উনি আম গাছ থেকে আম পেরেছেন, আমগুলো নিচে পড়ছে। কুলুর ভিটায় যেহেতু প্যারানর্মাল সমস্যা আছে, তাই সহজে কিন্তু এই ভিটায় কেউ সহজে মানে যে এসে কাজ করবে, বিশেষ করে একা একা কোনো একটা মেয়ে মানুষ, এই চিন্তা তো কেউই করত না। এমনকি ছেলে মানুষও এই চিন্তা করতে গেলে কয়েকবার ভাবত। উনি তো চলে আসেন, আম পারছেন, বেশ ভালোই আমটাম পেরেছেন আর কি তমা ফুপু। এক পর্যায়ে ঘটল আর একটা ঘটনা, নিচ থেকে তমা ফুপুর কানে ভেসে আসে তার আপন চাচাতো বোনের কণ্ঠ। সে নিচ থেকে বলছে, কিরে তমা, আর কত আম পারবি? একটু পরে তো মাগরিবের আজান দিয়ে দেবে, তুই এখনো এই ভয়ঙ্কর জায়গায় আম পাড়তেছিস, নেমে আয় তাড়াতাড়ি, নাহলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আর তোর যে আমগুলো নিচে পড়েছিল এগুলো কিন্তু আমি গামলার মধ্যে গুছাই রাখছি, এক্ষুনি চল তাড়াতাড়ি দাম, এখনই বাড়িতে চল। তমা ফুপু একটু অবাকই হন, উনি বলেন, এই আমি যে কুলুর ভিটায় আম পাড়তে আসছি এটা তো কাউকে বলি নাই, তুই জানলি কিভাবে আমি এখানে আসছি? আর তুই কখন এসে আমার পাড়া আমগুলো গামলায় গুছাই রাখলি? আমি তো উপর থেকে কিছুই দেখলাম না। তখন তার চাচাতো বোনের ওই অবয়বে থাকা ওই জিনিসটা বলতে থাকে, আমি কাকির কাছ থেকে শুনছি যে তুই এখানে আসছিস, এই জন্য আমি আসছি, তাড়াতাড়ি আম গুছাই দিলে তুই বাড়িতে আসতে পারিস, তাড়াতাড়ি। তখন তমা ফুপু একটু বিচলিত হয়, একটু ভয় পেতে থাকে। পরবর্তীতে তমা ফুপু গাছ থেকে নেমে আমের ঝুড়িটা নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরে এবং চাচাতো বোনকে বলে যে চল আমার সাথে, দুজন একসাথে বাড়ির দিকে যাই। তখন চাচাতো বোনের মতো অভাবটা বলে, তুই আগে যা, আমি পেছনে পেছনে আসি। তমা ফুপু তাই করে, তমা ফুপু কোমরে করে ওই আমের গামলাটা নিয়েছেন, সামনের দিকে এগিয়ে হাঁটছেন। আর উনি মনে করছেন তার চাচাতো বোন পেছনে রয়েছে, উনি কথা বলছেন হাঁটছেন। তো তমা ফুপু তো কথা বলছেন পেছন থেকে, কিন্তু ওই অভাবটা কোনো কথার জবাব দেয় না। এরকম করতে করতে তমা ফুপু বাড়িতে পৌঁছে গিয়েছেন। বাড়িতে পৌঁছার পর পেছন দিকে তাকিয়ে দেখেন তার চাচাতো বোন পেছনে নেই। তখন তমা ফুপু ভীষণ ভয় পেয়েছিলেন, হঠাৎ করে বুকের মধ্যে ধবাস করে একটা ধাক্কা খেয়েছিলেন। এটা উনি উনি বুঝতে পারলেন যে এখানে ভয়ঙ্কর কিছু হয়েছে, তবে এটা অবশ্যই ভালো কিছু। তবে এই ব্যাপারটা উনি শুরুতে উনার আম্মুকে বলেন নাই, বললে তো আবার বকাঝকা খেতে হবে। উনি পরবর্তীতে আসলে এই বিষয়টা জানিয়েছিলেন যে ঘটনাটা কি হয়েছিল, আর যার কণ্ঠ উনি শুনেছিলেন তিনি ওখানে জানি নাই, তার সাথে উনি কথা বলেছিলেন, আর উনি বাড়িতে আসার সাথে সাথে মাগরিবের আজান দিয়েছিল। উনি বুঝতে পেরেছিলেন এটাও কোনো ভালো জিনের কাজ হবে, যে কোন একটা বিপদের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। কারণ ওই সময়ে ওখানে থাকলে একটু সমস্যা বা বড় ধরনের সমস্যা হতেও পারত। তবে ওই যে বাড়িতে আসার সময় হঠাৎ করে বুকের মধ্যে একটা বাড়ি খেয়েছিলেন উনি, ভয়ের কারণে সময় বুকের মধ্যে ধরাস করে ওঠে না, এইটার কারণে ওনার জ্বর এসেছিল, জ্বরটা বেশ কয়েকদিন ছিল, ঝাড়ফুঁক করিয়েছিলেন, আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। তবে এরপর থেকে উনি কখনো এই ধরনের সময় মানে ভর দুপুরে সন্ধ্যার আগ মুহূর্তে বা রাতের বেলা উনি কখনোই আর কুলুর ভিটায় যান নাই। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে, উনি যে কয়েকটি ঘটনা পাঠিয়েছেন এই ঘটনাগুলো আসলে সবগুলো ইতিবাচক। ইতিবাচক বলতে আমি এটাই বুঝাচ্ছি যে এখানে ভয়ের যতগুলো ঘটনা উঠে এসেছে দেখা গিয়েছে এই ঘটনাগুলোর মধ্যে জিনগুলো উপকারী হয়ে তারা এসেছিল, এসে মানুষের উপকারী করেছে, অপকার করেনি। তবে অন্যান্য ঘটনাগুলোর ক্ষেত্রে আসলে এর উল্টোটাই হয় অধিকাংশ সময়। আর একটা ক্ষেত্রে দেখা গেল যে এই যে মিতা ফুপু উনি সাইকেলের যে বেলের ক্রিং ক্রিং আওয়াজ শুনেছিলেন এটা একটু ডিফারেন্ট ছিল, কেননা এই জিনিসটা কেন এসেছিল এটা আসলে বোঝা যায়নি, যে কেন এসেছিল, কেন এরকম শব্দ করছিল এটা বোঝা যায় নাই আর কি। তো ধন্যবাদ আবারও মিকাইল আহমেদ ভাইকে, উনি অনেক ঘটনা পাঠিয়ে আমাদের চলার পথকে আরো সমৃদ্ধ করছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুন, আরো বেশি বেশি করে ঘটনা পাঠানোর তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 182তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয়। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার 4 নং কানিহারি ইউনিয়নের বিয়ারতা গ্রামে। উনি পেশায় একজন শিক্ষক। 2010 সালে চট্টগ্রাম নাবিক কলোনি 2A ওনার চাচার বাসায় বেড়াতে গিয়ে উনি হরর শোয়ের সাথে পরিচিত হন, যে বাংলাদেশে হরর শো শুরু হয়েছে, সেখানে ভয়ের ঘটনাগুলো শেয়ার করা হয়। এরপর থেকেই হরর শোয়ের প্রেমে পড়ে যান, আর একটা সময় এসে আফনান্দ হরর ওয়ার্ল্ডের সাথেও ওনার পরিচয় ঘটে। এরপর থেকে উনি রেগুলার আফনান্দ হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনছেন। ওনার পরিবারে অনেকগুলো ভয়ের ঘটনা রয়েছে আর ওনার সাথেও রয়েছে। ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এখনো চলমান রয়েছে। চলুন শুরু করি ঘটনাগুলো। ওনার দাদা একজন নাম করা কবিরাজ এবং আলেম ছিলেন। ওনার দাদার সাথে নাকি 7 জন জিন থাকতেন, তাদের মধ্যে 3 জন খুব একটা বেশি ভালো বলা চলে না, কিন্তু 4 জন ভালো। এরা 6 ভাই 1 বোন, মোট 7 জন। ঘটনা 1, অর্থাৎ প্রথম ঘটনায় যাই, বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছেন। তো প্রথম ঘটনাটি ঘটেছিল 1993 সালে। এই হৃদয়ভের বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, এই কারণে ওনার পরিবার হালুয়াঘাট উপজেলার মুন্সিরহাট নামক স্থানে সরকারি কোয়ার্টারে থাকতেন। তখনও কিন্তু হৃদয়ভের জন্ম হয়নি। ওনার বড় 3 বোন ছিলেন তখন। ওনার মা নাকি খুব কান্নাকাটি করতেন একটা ছেলের জন্য। এভাবে হতাশাগ্রস্ত হয়ে উনি অসুস্থ হয়ে যান, এক পর্যায়ে হসপিটালে ভর্তি হন। মেডিকেল রিপোর্টে ওনার মায়ের হার্টের অসুখ ধরা পড়ে। অবস্থা আশঙ্কাজনক থাকায় ইমার্জেন্সিতে ভর্তি করানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আল্লাহর কি ইচ্ছা 5 থেকে 10 মিনিট পর ওনার আম্মুর পালস পাওয়া যায়। চিকিৎসক মৃত ঘোষণা করার পরও উনি আল্লাহর অশেষ রহমতে জীবিত হয়ে যান। কিছুদিন পরে উনি সুস্থ হয়ে আল্লাহর রহমতে বাসায় ফেরত আসেন। আল্লাহর কাছে একটা ছেলের জন্য খুব কান্নাকাটি করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। একদিন নাকি একজন অচেনা ফকির, দরবেশ গোছের একজন, সে আসে। এসে এই হৃদয় ভাইয়ের আম্মাকে জিজ্ঞেস করে, মা তুমি এত কান্নাকাটি করো কেন? তখন ওনার আম্মা জবাব দেন, একটা ছেলের আমার খুব ইচ্ছা। তখন নাকি তিনি বলেন যে, মা তোমার মাথায় হাত দিয়ে আমি দোয়া করে দিলাম, তোমার একটা ছেলে হবে, তবে তুমি তো মা তোমার শরীরের অনেক ক্ষতি করে ফেলেছ চিন্তা করতে করতে, তুমি কতদিন বাঁচবে তা আমি বলতে পারি না, তবে শরীরের অনেক ক্ষতি হয়ে গেছে। এটা শোনার পর ওনার আম্মা বলেন, আমার একটা ছেলে দরকার, বেশি দিন বেঁচে থাকা আমার দরকার নাই। এরপর দরবেশ গোছের ওই লোক উনি দোয়া করে চলে যান। এই ঘটনার 3 থেকে 4 বছর পর 1997 সালে এই হৃদয় ভাইয়ের জন্ম হয়। অদ্ভুত এক ঘটনা। প্রথমত ওনার মা, যিনি মারা গিয়েছেন বলে ডাক্তার ধরে নিয়েছিলেন, এর কিছুক্ষণ পর আল্লাহর রহমতে উনি আবার জীবিত হয়ে যান, অর্থাৎ ওনার পালস ফেরত আসে। আর এই যে দরবেশ গোছের এই লোকটা, এই লোকটা কোত্থেকে এলো, কোথায় চলে গেল, দোয়া করে গেলেন, এটাও বলে দিয়ে গেলেন যে উনি হয়তো বেশি দিন আর বাঁচবেন না। এরপরের ঘটনায় আসি। তখন এই হৃদয় ভাইয়ের বয়স 1 কি 2 বছর। ওনার মেজো আপু ওনাকে কোলে করে বাইরে খেলতে গিয়েছিলেন। খেলা শেষে বাসায় ফেরার পর ওনার আম্মা এই খুঁজতে থাকেন এই হৃদয় ভাইকে, দেখেন যে সেই মেজো আপুর কোলে উনি নাই। সবাই তখন খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করে দেখে যে উনি বাসার পেছনে পুকুর পাড়ে সুপারি গাছের শেকড় ধরে ঝুলে আছেন। ওনার নিচে ছিল পানি, পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। আল্লাহ সুবহান ওয়া তাআলা ওনাকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিয়েছিলেন। এত ছোট বাচ্চার পক্ষে কিন্তু কোনোভাবেই একটা শিকড় ধরে ঝুলে থাকা সম্ভব না। হতে পারে সেটা অতি অল্প সময়ের জন্য, কিন্তু এত ছোট বাচ্চা, সে শিকড় ধরে এভাবে ঝুলে থাকবে আর সে ওখানে গেলই বা কিভাবে? সে তো তার বোনের সাথে বাসায় ফেরত এসেছিল, হঠাৎ করে সে নাই। উনি তো বলতে পারেন না যে কিভাবে উনি গিয়েছেন, কারণ ওনার তো তখন আর ওই বোঝার মতো বয়স হয় নাই, 1-2 বছরের বাচ্চা, সে তো আর কিছু বলতে পারে না। এর পরের ঘটনায় আসি। তখন ওনার বয়স 4 বছর হবে হয়তো। ওনাদের বাসার সামনে একটা বড় মসজিদ ও বিশাল একটা পুকুর ছিল। একদিন ওনার ছোট আপু পুকুর পাড়ে ওনাকে নিয়ে খেলছিল, হঠাৎ করে উনি পুকুরে পড়ে যান, অর্থাৎ হৃদয় ভাই পুকুরে পড়ে যান। তবে আশ্চর্যের বিষয় হলো, পুকুরে পড়ে নাকি উনি চোখের পলকে মাঝখানে চলে যান, মানে পুকুরের মাঝখানে চলে গেছেন, পড়েছেন কিনারে কিন্তু মাঝখানে চলে গেছেন। ওনার ছোট আপু সেখানে সাঁতরিয়ে যান, কিন্তু কোনোভাবেই ওনাকে নিয়ে আসতে পারছিলেন না। তার কাছে মনে হলো কেউ এই হৃদয় ভাইকে কোলে করে পানিতে ভাসিয়ে রেখেছে। কোনোভাবেই আবার ওনার ছোট আপু তাকে তুলে নিয়ে আসতে পারছিলেন না। পরে অন্য 2 আপুকে ডাক দিলে তারাও চলে আসে সাঁতরে। এরপর 3 জন মিলে ওনাকে পানি থেকে তোলে। এখানে একটা অদ্ভুত রহস্য রয়েছে, সেটা হচ্ছে এর পরদিন থেকেই নাকি হৃদয় ভাই দুর্দান্ত সাঁতারু হয়ে যান, অর্থাৎ উনি সাঁতার পারেন। এই ঘটনাটা ওই এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল যে 4 বছরের একটা বাচ্চা এত সুন্দর সাঁতার কাটতে পারে, আর এত বড় একটা পুকুর এক প্রান্ত থেকে চোখের পলকে সাঁতরে উনি অপর প্রান্তে চলে যান। এবং অপর প্রান্তে যাওয়ার পর ওনার শরীরে কোনো ধরনের ক্লান্তি বোধ নাকি হয় না, উনি হাঁপিয়েও যান না। আর এত দ্রুত সাঁতার কাটা, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। এরপর থেকে প্রতি জুম্মার দিনে মুসল্লিরা এসে নাকি ওনাকে বলতো, বাবা তুমি একটু সাঁতার কাটো, আমরা সাঁতার দেখব আর তোমাকে মজা খাওয়াবো, অর্থাৎ মিষ্টি মিঠাই এরকম কিছু খাওয়াবেন আর কি। উনি নাকি সেই মজা খাওয়ার লোভে সাঁতার কাটতেন। শুধু তাই না, যে যখনই বলতো তখনই পুকুরে নেমে সাঁতার কাটতেন, সেটা যে সময়ই হোক না কেন। প্রতিদিন পুকুরে দীর্ঘ সময় উনি সাঁতার কাটতেন। সাঁতার কাটতে ওনার কোনো কষ্ট হতো না, কোনো ক্লান্তি বোধ হতো না। হঠাৎ করে ওনার আম্মা আর মসজিদের ইমাম সাহেব, যাকে এই হৃদয় ভাই দাদা বলে ডাকতেন, ওনারা এই হৃদয় ভাইকে খুব কড়া করে নিষেধ করে দেন পুকুরে কোনোভাবেই নামা যাবে না, এবং কোনোভাবে তারা এই হৃদয় ভাইকে পুকুরে নামতেও দেন না। মসজিদের এই দাদা হৃদয় ভাইকে প্রচুর আদর করতেন, ওনার রুমে নিয়ে তাকে বিভিন্ন গল্প শোনাতেন, ফল খেতে দিতেন। উদ্দেশ্য হচ্ছে যে পুকুরে নামার কথা যেন ভুলে যান। দাদা রুমে নিয়ে গল্প করতেন, ফলটল খাইয়ে দিয়ে বিভিন্ন বিষয় বলে ভুলিয়ে দিতেন, যাতে করে পুকুরে নামার কথা এই হৃদয় ভাইয়ের মাথায় না আসে। বেশ কয়েকদিন পুকুরে নামতে তো দেয়া হলো না। একদিন হয় কি, হৃদয় ভাইয়ের দাদা ত্রিশাল থেকে ওনাদের বাসায় এসেছিলেন, তারপর দিন থেকে ওনাকে পুকুরে নামতে দেয়া হলো। কেন এমন হলো, এই কয়েকদিন দেয়া হলো না, হঠাৎ করে এখন কেন দেয়া হলো? ওনার দাদা কিন্তু একজন আলেম ছিলেন, ওনাকে চিঠি লিখে বাসায় আনা হয়েছিল। তখন তো মোবাইল ফোনের এত ব্যবহার ছিল না, এজন্য চিঠি লিখে আনতে হয়েছিল। এক রাতে নাকি এই যে মসজিদের যিনি দাদা, উনি স্বপ্নে দেখেন পুকুর থেকে একটা অবয়ব। এই অবয়বটা কেমন, একটা ড্যাগের মতো যার মধ্যে অনেক কিছু থাকে, এই রকম একটা জিনিস ওই দাদাকে বলছে এই পুকুরে এক মায়ের এক ছেলেকে নিয়ে যাবে, উনি স্বপ্নে দেখেছেন। মূলত এর পরদিন থেকেই এই হৃদয় ভাইকে পুকুরে নামতে দেওয়া হয়নি। আর মসজিদের দাদা জানতেন যে এই সমস্যার সমাধান আল্লাহ চাহেন তো এই হৃদয় ভাইয়ের দাদা করতে পারেন, এই জন্যই মূলত চিঠি লিখে তাকে নিয়ে আসা হয়েছিল। আর এর মধ্যে হৃদয় ভাই যেন কোনোভাবেই পুকুরে নামতে না পারেন, কারণ হৃদয় ভাই কিন্তু ওনার মা বাবার একমাত্র ছেলে সন্তান ছিল। তো দাদা যেদিন আসলেন, ওই দিন মাঝ রাতে দাদা ওনার ভালো জিনদেরকে ডাকলেন, ওদেরকে পুকুর পাড়ে নিয়ে দাঁড়িয়ে গেলেন। জিনেরা সাথে রয়েছে চারজন ভালো জিন। ওই সময় নাকি পাঁচ কি ছয়টা ড্যাগ পুকুরে নামার জন্য আসছিল ঝনঝন শব্দ করে। ড্যাগগুলো মূলত নাকি নদীতে থাকত, মাঝে মাঝে পুকুরে আসতো রাতের আধারে কেউ যেন দেখতে না পায়। দাদা ডেকগুলোকে আটকে দিলেন, আটকে দেওয়ার পর ওই ড্যাগের ভিতর থেকে নাকি সালাম আসলো। দাদা সালামের জবাব দিলেন, আর ভেতর থেকে আওয়াজ আসলো, জনাব আমাদের পথ কেন আটকালেন? দাদা বললেন, তোমরা নাকি আমার নাতিকে নিতে চাও? তখন ওই ডেকগুলো থেকে উত্তর আসে, আপনার নাতি সময়ে অসময়ে এই পুকুরে সাঁতার কাটে, এতে করে আমাদের অনেক অসুবিধা হয়, এটা তো উচিত না, সবকিছুর একটা সময় থাকে, আপনার নাতি এই সময়টা বোঝে না, তাই মূলত আমরা এরকম পরিকল্পনা করেছি। এই কথা শোনার পর দাদা তো ওদেরকে ব্যাপক হুমকি দেন। হুমকি দেওয়ার পর ওরা বলে, ঠিক আছে আমরা ওর কোনো ক্ষতি করব না, তবে ও যেন এভাবে সময় অসময়ে সাঁতার না কাটে। তো তাদের কাছ থেকে ওয়াদা নিলেন যে হৃদয় ভাই এভাবে আর সাঁতার কাটবেন না। পরের দিন দাদা চলে গেলেন। হৃদয় ভাই ওই দিন সকালবেলা, মানে যেদিন দাদা চলে গেলেন সকালবেলা 10:11 দিকে সকালবেলা আর কি পুকুরে নেমেছেন। পাশের বাসার এক আন্টি আরো বেশ কয়েকজন ওনার সাথে ছিলেন, হৃদয় ভাই তো ছোট মানুষ একদম। ওই পুকুরে ওই দিন কিন্তু ওনাকে কেউ নামতে বাধা দেয়নি, এ কয়েকদিন তো তাকে নামতে বাধা দেওয়া হয়েছিল। হৃদয় ভাই আর ওই আন্টি সাঁতার কাটতে কাটতে পুকুরের প্রায় মাঝখানে চলে গিয়েছিলেন। হঠাৎ করে হৃদয় ভাই উনি দেখলেন যে ওই আন্টিকে কে যেন নিচ থেকে হ্যাচ কাটানে পুকুরের নিচে নিয়ে গেল। উনি তো দ্রুত সাঁতার কাটা শুরু করলেন, এক পাড়ে আসা শুরু করলেন আর কি, চিৎকার দিচ্ছেন যে এই আন্টি, আন্টিরে পানিতে নিয়ে গেছে, আন্টিরে পানিতে নিয়ে গেছে। আশেপাশে সবাই এসে জড়ো হয়। ওই সময় মসজিদের দাদাও চলে আসেন, এসে বলেন ওকে মনে হচ্ছে ওই ড্যাগে নিয়ে গেছে। দাদা তখন বলেন যে হৃদয়েরকে, মানে হৃদয়কে নেওয়ার কথা ছিল কিন্তু পারে নাই, যেহেতু হৃদয়ের দাদার কাছে ওরা ওয়াদা করেছে। আর এই মেয়েটাকে নিয়ে গেছে কারণ এই মেয়েটা তার মা বাবার একমাত্র কন্যা সন্তান, অন্য কেউ নাই, ভাইও নাই মনও নাই, এই কারণে হয়তো ওকে নিয়ে গেছে। মসজিদের ওই দাদা উনিও দুর্দান্ত কিছু রুকিয়া জানতেন, উনি কিছু তেলাওয়াত করে পানিতে ক্রমাগত ফু দিতে থাকেন। আল্লাহর কি ইচ্ছা, হঠাৎ করেই ওই আন্টি মনে হলো পানির নিচ থেকে ভুস করে ভেসে উঠেছে, একদম সুস্থ জীবিত অবস্থায়, অথচ উনি ডুবে গেছেন প্রায় 15-20 মিনিট হয়ে গেছে এর মধ্যেই। সম্পূর্ণ সুস্থ অবস্থায় উনি ভেসে ওঠেন, তবে ওনার সাথে কি হয়েছিল উনি খুব যে ভালো করে বলতে পেরেছেন বিষয়টা এরকম না, কোনো কিছু একটা নিয়ে গিয়েছিল এতটুকু উনি মনে করতে পারেন, এরপরে আসলে ওনার কিছু মনে নাই, উনি সুস্থ শরীরেই ভেসে ওঠেন, আল্লাহর রহমতে ওনার কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। 2002 সালে হৃদয় ভাইয়ের বাবা সরকারি চাকরি থেকে অবসর নেন। এরপর হৃদয় ভাইয়ের পরিবার সবাই মিলে ওনার দাদা বাড়ি ত্রিশালে চলে আসেন। ঘটনার মূল বিষয়টা শুরু মূলত 2009 সালের দিক থেকে। এদিকে উনি বেশ কিছুটা বড় হয়ে গেছেন, হৃদয় ভাইয়ের বাবা মা দাদা দাদু আর বোনদের কাছ থেকে ছোটবেলার যে সমস্ত ছোট ছোট ঘটনাগুলো আছে সেগুলো তো শুনেছেন, কি কি হয়েছিল তখন তো এত কিছু বুঝতেন না। এখনো ওনারা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ একসাথে ওনারা থাকেন। ওনার বাবারা 5 ভাই 2 বোন, অর্থাৎ ওনার 2 ফুপু রয়েছেন এবং 4 জন চাচা রয়েছেন। ওনার বাবা সবার বড়, একই বাড়িতে থাকেন। আর ওনার অন্য যে চাচারা, ওই চাচারা কিন্তু সরকারি বা বেসরকারি ওনারা বিভিন্ন ধরনের প্রফেশনে রয়েছেন, তারা দূরে চাকরি করেন তো এই জন্য তারা বাইরে থাকেন। 2009 সালের 3রা জানুয়ারি ওনার আম্মা মারা যান। ওনার আম্মার জন্য আমাদেরকে দোয়া করতে বলেছেন, আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। ওনার মা মারা যাওয়ার 6 থেকে 7 মাস পর ওনার বাবাকে একরকম জোর করেই নাকি আর একটা বিয়ে করানো হয়। তখন এই হৃদয় ভাই আর ওনার দাদি আলাদা একটা ঘরে, একটা মাটির ঘরে ঘুমাতেন আর কি। ওনার আব্বা বোন তারা অবশ্য আলাদা আলাদা, তাদের জন্য জায়গা ছিল আর কি, ঘর ছিল। হৃদয় ভাই তখন ক্লাস 8-এ পড়েন, সবকিছুই বুঝতে পারেন। দাদাকে ভালো জিনে ভর করলে কোরআন তেলাওয়াত করতেন, আর খারাপ জিনে ভর করলে নাকি রুম থেকে বের করে নিয়ে কোনো গাছের উপরে তুলে ফেলত। হৃদয় ভাই ভয় পেতেন না, ভালোই লাগত, তবে এই খারাপ জিন ভর করলে কিছুটা ভয় পেতেন। আর এসব দেখতে দেখতে তো অনেকটা অভ্যস্তই হয়ে গিয়েছিলেন, খারাপ জিন ভর করলে ওনারা বুঝতে পারতেন। তখন নাকি দাদা রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিতেন, যাতে করে দাদাকে ওরা নিয়ে গিয়ে গাছের উপর তুলে ফেলতে না পারে। ভালো জিনেরা ভর করলে জিনেদের সাথে কথাবার্তা বলতেন, এমনকি ওরা নাকি মিষ্টিও দিত, সেগুলো হৃদয় ভাই খেতেন। দাদা দাদু হৃদয় ভাইয়ের কাছে ভীষণ প্রিয় ছিলেন। এভাবে আরো প্রায় বছরখানেক কেটে যায়। মায়ের কষ্টটা দাদা দাদু বুঝতে দিতেন না। সাল 2010, দাদা হালকা অসুস্থ হয়ে পড়লেন, দাদার রুমে তখন হৃদয় ভাই থাকতে শুরু করলেন, আর দাদাকে ওনার রুম দিলেন। 2010 সালের 14 ফেব্রুয়ারি শুক্রবার রাত 9:48 উনি দাদার রুমে পড়ছিলেন, হঠাৎ করে দাদা ডাক দিলেন, দাদার কাছে গেলেন। দাদা হৃদয় ভাইকে বললেন যে হৃদয় আমি মারা যাব, তুই সাবধানে থাকিস। তখন উনি দাদাকে বললেন, দাদা এই সমস্ত কথা বলো না, ইনশাল্লাহ তোমার কিছুই হবে না। এই বলে হৃদয় ভাই ওখান থেকে চলে আসলেন। ঠিক 2 মিনিট পর 9:50 এরকম বাজে দাদা মারা যান। তবে দাদার মৃত্যুটা নাকি খুবই সুন্দর ছিল। উনি মৃত্যুর আগে এই কয়েক মিনিট যে সময়টা পেয়েছিলেন, উনি নাকি হাসি মুখে কালেমা পড়তে পড়তে মারা গিয়েছিলেন। আর উনি যখন মারা যান তখন হৃদয় ভাইয়ের বাবার কোলেই ওনার দাদা শুয়েছিলেন। ওই অবস্থাতেই কিন্তু হৃদয় ভাইকে দেখেছিলেন, উনি অল্প একটু কথা বলে আবার বাইরে চলে এসেছিলেন আর কি। এর মধ্যেই কালেমা পড়তে পড়তে ওনার দাদার ইন্তেকাল হয়ে যায়। দাদার মৃত্যুর পর দাদার সব ধরনের জিনিস হৃদয় ভাই ব্যবহার করতেন। 2010 এর মাঝামাঝি মাঝরাতে কে যেন হৃদয় ভেঙে ডাকত। উনি যে জায়গায় ঘুমাতেন ঠিক সেই সোজা বরাবর চালের উপরে মনে হতো রাতের বেলা একটা পাখি হাঁটাচলা করে। টিনের চালের উপর যদি পাখি হাঁটাচলা করে তখন কিন্তু পাখির নখের আঁচড়ে চালের উপর কিচকিচ কিচকিচ শব্দ হয়, এটা বোঝা যায় যে একটা পাখি ওখানে নড়াচড়া করছে। উনি এটা বুঝতে পারতেন। উনি অবশ্য তখনও এই বিষয়গুলো যে ওনার বিপদের কারণ হবে বা হতে পারে এসব বিষয় ভাবেন নাই। উনি মাঝে মাঝে ঘুমের ভেতরে দুঃস্বপ্ন দেখতেন, মাঝে মাঝে রাতের বেলা কেউ ওনাকে ডাকত, মাঝে মাঝে বাইরেও যেতেন, গিয়ে দেখতেন কেউ নাই। এদিকে আস্তে আস্তে উনি শুকিয়ে যেতে শুরু করলেন, পড়াশোনাও খুব একটা করতে পারতেন না, মাথা ঘুরে মাঝে মাঝে পড়ে যেতেন, শীতের মাঝেও নাকি ওনার মাথায় পানি ঢালা লাগত, ডাক্তার কোনো রোগী ধরতে পারত না। এইভাবেই কেটে যায় 2010 সাল। ওনার ছোট কাকা ওনাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার বলেন যে এই হৃদয় ভাইকে বাড়ির বাইরে রাখতে, ওই পরিবেশটা ওনার জন্য আসলে ওইভাবে মানানসই হচ্ছে না। ওনার মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, এরপর লেখাপড়া, জিনিসগুলো ওনার উপর একটা বিরূপ প্রভাব ফেলছে। এই জন্য হয়তোবা উনি ফ্রাস্ট্রেশনে চলে গেছেন, অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে গেছেন, বিষণ্নতায় চলে গেছেন। এই জন্য তাকে বাইরে রেখে লেখাপড়া করালে এই বিষয়ের সমাধান হতে পারে। 2011 সালে আহমদাবাদ উচ্চ বিদ্যালয়ে উনি তখন পড়তেন ফার্স্ট বয় ক্লাস টেনে। পরিবারের সিদ্ধান্তে উনি ময়মনসিংহ শহরের প্রোগ্রেসিভ কোচিংয়ে ভর্তি হন। ওনার সাথে স্কুলের সেকেন্ড বয় ওনার বন্ধু পল্লব কুমারও ভর্তি হয় আর কি। তো দুই বন্ধু ভাটিকা শহর আলিয়া মাদ্রাসা রোডে একটা বাসায় ভাড়া থাকতেন। ওনাদের কোচিং ছিল নতুন বাজার, যেটা অনেকটাই দূরে। বাড়ি থেকে আসার পর উনি এখন অনেকটাই সুস্থ। এভাবে কেটে যায় 7-8 মাস। চলে আসলো ডিসেম্বর মাস 2011 সালে। ওনারা দুই বন্ধু বাড়িতে যাবেন, পকেটে বেশি টাকাও নাই যে বাই রোডে যাবেন, তাই ভাবলেন রাতের ট্রেনে বাড়িতে যাবেন। পরে হয় যে এর বাড়িতে না হয় অর্থাৎ ওই পল্লব কুমারের বাড়িতে, না হলে এই হৃদয় ভাইদের বাড়িতে দুজন মিলে রাত কাটিয়ে দেবেন, যেটা সুবিধা হয় আর কি। তো যেভাবে সেই কাজ, ওনারা রেল লাইন ধরে হেঁটে হেঁটে রাত 8টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়েছেন। রাত 10টায় একটা ট্রেন ছিল, সেটা ওনাদের আহমদবাড়ি স্টেশনে থামত আর কি। তো স্টেশন মাস্টারকে ওনারা জিজ্ঞেস করলেন ট্রেন কখন আসবে, তখন উনি বললেন যে ট্রেনটা লেট হয়েছে, তার 2টার দিকে আসবে। ওনারা তো ভয় পেলেন এত রাতে বাড়িতে যাব। পরে দুজন মিলে পরামর্শ করলেন যে ট্রেন যে আসবে তো স্টেশনে তো থামবেই, তা রাত হলে সমস্যা কি। ওই সময় 4টা কলা কিনে প্ল্যাটফর্মে বসে রইলেন। ট্রেন আসলো রাত 2টা 20-এর দিকে। ট্রেনে উঠলেন, ট্রেন ছাড়ল রাত 2টা 40-এ। 10 মিনিট ওয়েট করেছিল ট্রেনটা ওই স্টেশনে। তো ট্রেনের যিনি টিটি উনি যখন আসেন জিজ্ঞেস করে তোমাদের টিকিট কোথায়, কোথায় যাবা, তখন ওনারা বললেন যে আমরা আহমদবাড়ি স্টেশনে যাব, আমরা স্টুডেন্ট তাই টিকিট কাটিনি। এ কথা শুনে ওই টিটি বললেন আরে বাপুরে এই ট্রেন তো আহমদবাড়ি স্টেশনে থামে না, হয় আগের স্টেশন না হয় পরের স্টেশনে তোমাদেরকে নামতে হবে। এই কথা শোনার পর এই দুইজনই তো মনে মনে ভয় পাচ্ছেন, দেখে তো শীতের রাত, তার উপর এখন নামবটা কোথায়, আগের স্টেশন না পরের স্টেশন। তখন সিদ্ধান্ত নিলেন আগের স্টেশন ফাতেমা নগরে ওনারা নামবেন। ওনাদের সাথে কিন্তু ঘড়ি মোবাইল কিছুই ছিল না। নামার আগে টিটির কাছ থেকে জেনে নিলেন এখন রাত কি, মানে রাত কত হয়েছে। তখন টিটি জানেন রাত 3:10 বাজে। স্টেশনে নামলেন, চারদিক নিস্তব্ধতা, কোনো মানুষ তো দূরের কথা, কোনো কুকুর বিড়াল কেউ দেখা যাচ্ছে না। ওখানে একটা বাজার রয়েছে যার নাম হচ্ছে কালীর বাজার, সেখান থেকে ওনাদের বাড়ি প্রায় 4-5 কিলোমিটারের মতো পথ। এত পথ হাঁটতে হবে ভাবতেই গা ছমছম করে উঠছে। স্টেশন থেকে ওনাদের বাড়ি যাওয়ার মাঝে একটা মোড় পড়ে, তার নাম হচ্ছে বারুইগাঁও। বারুইগাঁও পর্যন্ত রাস্তাটা এমন যে ডান পাশে রেল লাইন, মাঝে রাস্তা, বাম পাশে ব্রহ্মপুত্র নদ। তো বন্ধু পল্লব কুমার সে বলল বাজার একটা মন্দির আছে তো রাস্তার পাশেই, তো আমি যেহেতু হিন্দু ওদিক দিয়ে যাওয়ার সময় মন্দির একটু প্রণাম করে যাব, এরপর হাঁটা ধরব। উনি বললেন ঠিক আছে, করিস। তো মেইন রোড দিয়েই তো ওনারা যাবেন, মন্দির পর্যন্ত রেল লাইন দিয়ে হাঁটবেন, মন্দির পার হয়ে পরে মেইন রোডে উঠবেন আর কি। কারণ রেল লাইন দিয়ে পুরোটা পথ যাওয়া যাবে না, এই পথে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, ভয়ঙ্কর এবং বিপজ্জনকও বটে। রেল লাইন দিয়ে একটু হেঁটে মন্দির পার হয়ে ওনারা মেইন রোডে উঠলেন। তখন চারদিকে অন্ধকারে ছেয়ে গেছে, চারদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, দূর দূরান্ত থেকে শেয়ালের ডাকও শোনা যাচ্ছে। দুই বন্ধু একে অপরের হাত ধরে হাঁটা শুরু করলেন। একটু এগোতেই মনে হলো রেল লাইনে কে যেন পাথর নিক্ষেপ করছে। কেউ যদি রেল লাইনের স্লিপার বা রেলের যে লাইনটা মানে মেইন লোহা যেটা, এটার উপরে যদি কেউ পাথর নিক্ষেপ করে, একজন শব্দ হয়, কিন্তু ওই রকম শব্দ হচ্ছে পেছন দিক থেকে। পেছন দিকে ঘুরে তাকানোর সাহস আর হলো না, ভয়ে ওনাদের শরীরটা জমে যাচ্ছিল। প্রচন্ড ভয়ে একে অপরকে ধরে এই হৃদয় ভাই তো আল্লাহর নাম ডাকা শুরু করলেন, আর পল্লব কুমার সে তো তার ধর্মের মন্ত্রগুলো বলতে শুরু করল। ওনারা তো হাঁটছেন ভয়ে ভয়ে। কিছুদূর যেতে ওনারা খেয়াল করলেন যে নদীতে এই যে পাশে তো ব্রহ্মপুত্র নদী, মনে হচ্ছে কে যেন সাঁতার কাটছে। এদিকে আবার পেছনে হঠাৎ করে আবার ওই অনবরত ঢিল ছোড়ার শব্দ শুরু হয়ে গেল। এই ঠান্ডার মধ্যে নদীতে সাঁতার কাটে কে, আর রেল লাইনে ঢিল ছুটছে কে, পেছন দিকে তাকিয়ে কিন্তু দেখার সাহস হয় নাই, তবে নদীতে কেউ একজন সাঁতার কাটছে এইটা ওনারা দেখেছিলেন। ওনারা তো ওনাদের যে যার ধর্ম অনুসারে সৃষ্টিকর্তাকে ডাকছেন আর সামনে আগাচ্ছেন। এইভাবে কিছুক্ষণ হাঁটার পর দূর একটা লাইটের আলো ওনারা দেখতে পান। এটা দেখার পর শরীরের শক্তি যেন ওনারা একটু ফেরত পান, দৌড়ে ওই আলোর কাছে যান। আলোটা ছিল নদীর পাশে একটি বাড়ির বারান্দার লাইট। ওনাদের পায়ের শব্দ পেয়ে ঘরের ভেতর থেকে একজন বলা শুরু করলো, এই কে ওখানে রে? এই ডাক শুনে এই দুজন ভাবলেন, যদি এই বাড়ির লোক চোর মনে করে আমাদেরকে, তাহলে তো আমাদের বিপদ, এখানে দাঁড়ানো যাবে না। এরপর ওনারা আবার ওখান থেকে দ্রুত হাঁটা শুরু করলেন। একটু সামনেই ছিল বারুইগাঁও মোড়। মোড়ে এসে দেখেন অনেকগুলো দোকান, তো দোকানের বাইরে তো লাইট চালানোই থাকে। ওনারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, শীতের রাতেও ওনারা ঘেমে একদম একাকার হয়ে গিয়েছিলেন। বন্ধু পল্লব কুমার সে দোকানের পাশে বসে, আর উনি তখন কি করলেন, পাশে একটা পুকুর ছিল, পুকুরে নেমে অজু করলেন। ওখানে একটা পাঞ্জেগানা মসজিদ ছিল, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ সেখানে হতো, কিন্তু জুম্মার নামাজ হতো না, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হতো। তো চিন্তা করলেন যে ফজরের আজান তো দিয়ে দেবে, নামাজটা পড়ে তারপর রওনা দিই। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু আজান আর কেউ দেয় না। এদিকে ওনাদের হাতে ঘড়িও নাই, কয়টা বাজে বুঝতেও পারছেন না, আজান দিতে এখন অনেক সময় বাকি, আর তখন তো শীতকাল, আর শীতকালে কিন্তু ফজর আজানটা দেরিতেই হয়, গরমকালে তাড়াতাড়ি হয়ে যায়। হঠাৎ করে ওনারা খেয়াল করলেন একটা দোকান থেকে কে যেন বের হলো। তখন এই দুজন কাছে গেলেন, এই দুজনকে দেখে ওই লোক ভূত মনে করে তাড়াতাড়ি দোকানের ঝাঁপিটা বন্ধ করে দিচ্ছেন, মনে করছেন যে এই দুইটা কিরে, এটা মনে হয় ভূত। ওনারা বাড়ি থেকে বলছেন, ও ভাই আমরা চোর ডাকাত না, আমরা এই সামনের এলাকার ছেলে, পরিচয় দিলেন আর কি। তো উনি ভেতর থেকে বলতেছেন যে আচ্ছা বুঝছি, তোমাদের পরিচয় বুঝছি, এখন বাইরেই অপেক্ষা করো, সকাল হলে যাইও, এই পথটা কিন্তু ভালো না, এখানে অনেকেই ভয় পায়, এই জন্য আমি তোমাদেরকে দেখে ভয় পেয়ে দোকানের মধ্যে ঢুকে গেছি। তখন এই দুজন বললেন যে ও কাকা, আজান তো দিয়েই দেবে, তো আমরা সামনের দিকে আগাতে থাকি, আপনার দোকানে যদি একটা ম্যাচ থাকে তাহলে আমাদেরকে একটা ম্যাচ দেন, আমরা ধূমপান করি না কিন্তু আগুনটা সাথে রাখা ভালো, যদি সামনে বিপদে টিপদে পড়ি এই জন্য। তো তখন ওই লোকটা একটা ম্যাচ দেয় তাদেরকে। ম্যাচ নিয়ে কিছুদূর যাওয়ার পর একটা জায়গার নাম পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে জিলকি গোদারা ঘাট। ওখানে আসতে হঠাৎ এমন একটা দৃশ্য ওনারা দেখেন যেটা ওনারা কল্পনাতেও আনতে পারেননি। ওনারা দেখেন একজন সাদা কাপড় পরা মহিলা গোদারা ঘাট থেকে এসে ডিরেক্ট ওনাদের রাস্তার সামনে এসে দাঁড়ালো। ভয়ঙ্কর তার চেহারা, কি বিধ ঘুটে হাসি, যে কথা মনে হলে এখনো ভয়ে ওনাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই মহিলা ওনাদের থেকে 10-15 ফিট দূরে ছিল। এই মহিলা হাসছে, কিন্তু হাসির কোনো শব্দ হচ্ছে না, বিট ঘুটে হাসি দিচ্ছে। এই দৃশ্য দেখে এই দুই বন্ধু যে যার মতো দোয়া কালাম পড়া শুরু করেছে। হৃদয় ভাই তো উনি দোয়া কালাম পড়ছেন, আর তার বন্ধু মন্ত্র পড়া শুরু করেছে। উনি পকেট থেকে ম্যাচটা বের করে ম্যাচের কাঠিতে ঘষা দিয়ে আগুন জ্বালিয়েছেন। হাতে ধরে রেখেছে। এখন ম্যাচের কাহিনি তো বেশিক্ষণ ধরে রাখা যায় না, কয়েক সেকেন্ডের মধ্যেই তো এটার আগুন নিভে যায়, ক্ষয় হয়ে যায় এটার কাঠ, আর একটা ধরনের লাগে। তো উনি বারবার এই কাজ করছেন, তবে ভাবছেন এভাবে আর কতক্ষণ, এই রাতটা মনে হয় আর শেষ হবে না। তবুও বেঁচে থাকার আশায় ম্যাচে আগুন ধরিয়েই যাচ্ছেন, সমানে চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার জন্য। এদিকে ওনারাও আগান, ওই মহিলাটাও সামনের দিকে আগায়, 10-15 ফুট দূরত্ব, কিন্তু এই দূরত্ব কমছেও না বাড়ছেও না, এভাবে কিন্তু আগাচ্ছেন। আর এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে, ওনারা দুজনে দেখতে পাচ্ছেন এই মহিলাটা একদম ছোট হয়ে যাচ্ছে, একটা ছোট পুতুলের আকৃতি ধারণ করছে, আবার অনেক লম্বা হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক আকৃতি হচ্ছে, আবার একদম ছোট হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক আকৃতি, আবার লম্বা, এরকম ধাপে ধাপে একবার লম্বা হয়, মাঝারি হয়, ছোট হয়, আবার ছোট থেকে মাঝারি হয়, আবার লম্বা হয়, এভাবে হচ্ছে। এই মহিলাটা কি করে, একবার মনে হচ্ছে দুই পা পেছায়, আবার তিন পা সামনে আগায়, দুই পা পেছায়, আবার তিন পা সামনে আগায়, এরকম করছে, কিন্তু দূরত্ব কমছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে এই মহিলার মাথাটা একবার বড় হয়, ছোট হয়, মানে এক এক সময় এক এক ধরনের সমস্যা। ওই মহিলাটা শুরুতে কিন্তু যখন তার চেহারাটা দেখিয়েছিল, তখন দেখা গিয়েছিল এই মহিলাটার চেহারায় একদম এমন একটা ভাব, মনে হচ্ছে এর শরীরে কোনো রক্তই নাই। শরীরে রক্ত না থাকলে যেভাবে একদম স্কিনটা সাদা সাদা হয়ে যায় ওই রকম ছিল, কিন্তু মনে হচ্ছে শরীরে রক্ত না থাকলেও শরীরের সমস্ত রক্ত জমা হয়েছে তার চোখ দুটিতে। চোখ দুটো ছিল ভয়ঙ্কর রকমের রক্তাক্ত, লাল টকটকে। পরে তো মহিলা ওই যে হাঁটা শুরু করেছে, তখন আর চেহারা বোঝা যাচ্ছে না, তবে মহিলা তাদেরকে ছাড়বে না এতটুকু বোঝা যাচ্ছে। এদিকে ম্যাচের কাঠি আর কয়টাই থাকে, বুঝতে পারলেন ম্যাচের কাঠিও এখন শেষ দিকে চলে এসেছে। এবার হয় কি, ওই মহিলাটা হঠাৎ করে একটা সাইডে চলে যায়, রাস্তা থেকে একটা সাইডে যখন চলে যায়, তখন ওনারা দুইজন আবার দ্রুত এক দৌড় দিয়ে ওই মহিলাটাকে ক্রস করে আরো এগিয়ে যান। ওনারা কিন্তু এতক্ষণ ওই মহিলাটাকে কোনোভাবে ক্রস করতে পারছিলেন না, ক্রস করার পর সাহস করে ওনারা দুজন পিছন দিকে তাকিয়েছেন, আল্লাহর রহমতে তখন দেখেন ওই মহিলাটা আর পিছনে নেই। এদিকে যখন দেখেছেন যে এই মহিলাটা নাই, তখন সামনের দিকে দিয়েছেন দৌড়, কোন দিকে দৌড় দিয়েছেন এটা বুঝতে পারছেন না, তবে একটু দৌড় দিয়েই ওনারা বুঝতে পারলেন পাশে একটা জায়গা থেকে আজানের ধ্বনি ভেসে এসেছে, কারণ ওই পাশেই একটা মসজিদ ছিল, মাত্রই ফজরের আজান দিয়েছে। এরপর ওখানেই ওনারা বসেন, ফজরের আজান হলো, নামাজ হলো, যখন একটু সকাল হলো, এরপর ওনারা বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর অবশ্য কাউকে কিছু বলেন নাই। দুপুরের দিকে ওনার দাদি হৃদয় ভাইকে ডাকলেন, তো চেহারা দেখেই বুঝেছেন যে রাতে হয় ভয় টয় পেয়েছেন আর কি। যখন দাদিকে সব কথা বললেন, তখন দাদু বরই পাতা গরম পানি এগুলো দিয়ে ওনাকে গোসল করে দিয়েছিলেন। ওনার সাথে প্যারানর্মাল ঘটনার যে শুরুটা হলো এখনো চলমান রয়েছে, অনেক ধরনের সমস্যা উনি ফেস করছেন, অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি, এখনো সমস্যা চলছেই, এক এক সময় এক এক ধরনের সমস্যা এসে ওনার সামনে হাজির হয়। এই সমস্যাগুলোতে যারা পড়েন তারাই বুঝতে পারেন এগুলো কতটা ভয়ঙ্কর আর কতটা যন্ত্রণাদায়ক। যাদের সাথে এই সমস্যা শুরু হয় তারা জানেন যে কি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আমরা কেউ চাই না কারোর সাথে এই ধরনের সমস্যা চলতে থাক বা শুরু হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 182তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম বকুল হোসেন। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ধরমপুর বাজারের সাথে। ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। ওনার বাবার আবার মাছ ধরার বেজায় নেশা ছিল। মাছ ধরা কেন্দ্রিক বেশ কিছু ঘটনা আছে, সেগুলো পরে আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল 2005-07 মধ্যবর্তী কোন একটা সময়ে, আর ঘটেছিল ওনাদের নিজস্ব যে একটা কলাবাগান ছিল ওই সময় সেখানে। ওনাদের যে কলাবাগানটা ছিল সেটা ওনাদের যে বাজার, এই বাজার থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথ। ওনার বাবা প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও পাহারা দেওয়ার জন্য কলাবাগানে গিয়েছিলেন। পাহারা দিতে হতো কেননা ওই সময় চোরের আনাগোনা বেশ বেড়ে গিয়েছিল। এজন্যই মূলত এই বাগানগুলো পাহারা দেওয়ার জন্য টং ঘর তৈরি করে রাত্রেবেলা থাকতে হতো। তো উনিও টং ঘর তৈরি করেছিলেন। টং ঘরের মধ্যে ওনার বাবা ওই রাত্রে শুয়ে আছেন। রাত আনুমানিক 2 কি 3টা বাজে, এমন সময় ওনার বাবার ঘুম ভেঙে যায় করুণ এক কান্নার শব্দে। ওনার বাবা তো সাহসী মানুষ, আর উনি সাথে বড় একটা দা রাখতেন, আর টর্চ লাইট তো থাকতই। উনি দা টর্চ লাইট নিয়ে বের হয়েছেন ওই টং ঘর থেকে। বের হয়ে আশেপাশে লাইট মেরে দেখেন যে কে কান্না করছে। আশেপাশে উনি কাউকেই দেখেন না। বের হওয়ার পর কান্নার শব্দটাও আর নাই, তিনি আবার টং ঘরে এসে শুয়ে পড়লেন। তিনি শুয়ে শুয়ে ভাবছেন এটা মনে হয় মনের ভুল। শোয়ার 5 থেকে 7 মিনিট পর আবার সেই করুণ সুরে কান্নার আওয়াজ উনি শুনতে পান। এবার মনে হচ্ছিল এই আওয়াজটা একদম টং ঘরের পাশ থেকেই আসছে, অর্থাৎ ওই টং ঘরের পাশে বসেই কেউ করুণ সুরে কান্নাকাটি করছে। ওনার বাবা তো আবার বের হয়েছেন, চারদিকে লাইট মারছেন, কিছুই দেখতে পেলেন না। এবার মনে হচ্ছে কান্নার আওয়াজটা একটু দূরে সরে গেছে, অর্থাৎ একটু দূর থেকে আসছে। বলে রাখা ভালো, ওই কলা বাগানের পাশেই ছিল 100 বছরের পুরনো আম বাগান। আওয়াজটা মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। ওনার বাবা আস্তে আস্তে গেলেন বাগানের দিকে, গিয়ে লক্ষ্য করলেন আওয়াজটা আসছে একটা বড় সড়ো আম গাছের উপর থেকে। তিনি 7-5 না ভেবেই তার হাতে থাকা লাইটের আলোটা মেরেছেন ওই গাছের উপরে। যেই না আলো মেরেছেন তখনই উনি ভয়ঙ্কর একটা জিনিস দেখেন আর মারাত্মক ভয় পান। উনি দেখলেন ছোট বামরের মতো একটা মানুষ গাছের ডালে বসে করুণ সুরে কান্নাকাটি করছে। হঠাৎ করে উনি এরকম একটা জিনিস দেখেছেন তো একটু চমকে যাবেন, ভয় পাবেন, এটাই স্বাভাবিক। এই বামরের চুলগুলো ছিল বেশ বড় আর দেখতেও খুবই বীভৎস। শরীরের থেকে মাথার আকৃতিটা মনে হচ্ছে বেশ বড়। চোখ দুটো টেনিস বলের মতো গোল গোল বড় বড়। হঠাৎ করে কি করলো, কান্না বাদ দিয়ে বিকট শব্দে অট্টহাসি শুরু করলো, আর চোখগুলো মনে হচ্ছে লাইটের মতো দপ করে জ্বলে উঠল। যখন এই বামনটা হাসছিল দাঁতগুলো বের হয়ে গিয়েছিল, দাঁতগুলো মনে হচ্ছে অনেক সুচালো। উনি তো টর্চ লাইট ধরেই রেখেছেন, একদম স্পষ্টভাবে এই বামনের শরীরের সবকিছু দেখতে পাচ্ছেন, চুল থেকে শুরু করে একদম দাঁত চোখ নাক হাত পা সবই বুঝতে পারছিলেন উনি। হঠাৎ করে এরকম একটা দৃশ্য দেখলে যে কোনো মানুষই ভয় পাবে, সে যত সাহসী মানুষই হোক না কেন। কিন্তু উনি সাহস ধরে রাখলেন আল্লাহর রহমতে। উনি ভাবলেন এখন যদি ভয় পাই এই জিনিসটা বড় ধরনের একটা ক্ষতি করে বসতে পারে, যেহেতু প্রতি রাত্রে ওনাকে এখানে আসতে হয়, এখন ভয় পেলে ও আবার এসে বিরক্ত করবে। উনি মনে মনে সাহস সঞ্চয় করে ওই বামনের দিকে উদ্দেশ্য করে বলতে থাকেন, এই বেটা কে রে তুই, তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস, তুই আমাকে চিনিস, আমি কতদিন ধরে এই বাগান পাহারা দেই, এই আমাকে দেখে কি তোর ভয় লাগে না, এই দেখছিস আমার হাতে কি, এই দাঁটা দেখছিস, একটা কোপ দিয়ে তোর ধর থেকে মাথা আলাদা করে ফেলবো, যা ভাগ এখান থেকে, আর কোনোদিন যদি আমাকে বিরক্ত করিস তো তোর খবর আছে। শুধু একথা বলেই যে ক্ষান্ত হয়েছেন মিশনে এরকম না, এরপরে বেশ কিছু গালিগালাজও ওই বামনকে উদ্দেশ্য করে উনি করতে থাকেন। ওনার এই ধরনের কথাবার্তায় বামন তো রীতিমতো ভরকে যায়। আরে এ কি বলে এই মানুষ নাকি, তাকে বলে যে আমাকে দেখে তোর ভয় লাগে না, যেখানে ওই বামনকে দেখে তার ভয় লাগার কথা, উল্টো উনি এটা বলছেন। তো বামনটা কি করে, সে ওনার চোখের সামনেই হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায়। এরপর ওনার বাবা আবার টং ঘরে এসে শুয়ে পড়েছেন। ওই রাতটা আর কিছু হয় না, সকালবেলা বাড়িতে এসেছেন, আসার পরে আর পরিবারের সদস্যদের সাথে এই ঘটনাটা শেয়ার করেন নাই। এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। ওনাকে তো প্রতিদিনই যেতে হয়, বেশ কয়েকটা রাতে আর কোনো ঘটনা ঘটেও নাই। হঠাৎ একদিন, মানে এই ঘটনার বেশ কয়েকদিন পরে আর কি, একদিন ওনার বাবার 3 বন্ধু রাতের বেলা ওই টং ঘরে বসে গল্প গুজব করার জন্য গিয়েছেন। ওই টং ঘরে কিন্তু ওনার বাবা হারিকেন নিয়ে থাকতেন। তো হারিকেনের আলোয় সবাই মিলে ওনারা তাস খেলছেন। খেলতে খেলতে হঠাৎ করেই হারিকেনের তেল ফুরিয়ে যায়। সাধারণত যতটুকু তেল ওনাদের থাকে, রাতের বেলা যখন ওনারা শুয়ে পড়েন, হারিকেনের আলোটা অনেকটা কমিয়ে দিয়ে শুয়ে পড়েন, প্রয়োজন হলে বাড়িয়ে নেন, কিন্তু দীর্ঘ সময় ধরে তাস খেলছিলেন, এই কারণে তেলটা ফুরিয়ে গিয়েছিল। তখন রাত আনুমানিক 11টা কি 12টা বাজে। বকুল হোসেন ভাইয়ের বাবা তখন তার এক বন্ধুকে বললেন যে এই সাহেব, তার নাম সাহেব ছিল, যে এই সাহেব আমার বাড়িতে তেল রাখা আছে, যা এক দৌড় দিয়ে গিয়ে তুই তেলটা নিয়ে আয়। তো যেই বলা সেই কাজ। তো সেই সাহেব আঙ্কেল উনি দৌড় দিয়ে চলে গিয়েছেন, যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট, এই 20 মিনিটের উপরে কিন্তু কোনোভাবেই লাগার কথা না। হেঁটে যেতে 10 মিনিট লাগে, উনি যদি দৌড় দিয়ে যান বা তাড়াতাড়ি হেঁটে যান তাহলে আরো কম সময় লাগবে। এদিকে ঘন্টা খানেক পার হয়ে যায়, এই সাহেব আঙ্কেল মানে সাহেবটা কার আসে না। এদিকে বকুল হোসেন ভাইয়ের বাবা তো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, সাহেব আসছে না কেন? অনেকক্ষণ পর হন্তদন্ত হয়ে তেল নিয়ে এই টং ঘরে আসেন এই সাহেব কাকা। তার চোখে মুখে ছিল আতঙ্ক আর ভয়। বকুল হোসেন ভাইয়ের বাবা তখন এই সাহেব কাকাকে বলেন, এই সাহেব তুই এত হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে তোর? সাহেব কাকা কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকলো। এরপর একটু স্বাভাবিক হলে সাহেব কাকা বলতে থাকেন যে উনি যখন তেল আনতে বাড়িতে গিয়েছেন, যাওয়ার পথে কোনো সমস্যা হয় নাই, আসার পথে যখন নদী পার হয়ে বাঁশের সাঁকো পার হওয়ার পরে পান গাছের একটা বরজ, মানে পানের বরজ বলে, পানের ক্ষেত আর কি, ওইখানে আসছেন, তারপরে আম বাগান, তারপরে কলা বাগান, যখন পানের ক্ষেতের ওখানে এসেছেন তখন উনি খেয়াল করেন পানের ক্ষেতের ভিতরে যে খুঁটি থাকে সেখানে দুইটা ছোট ছোট অবয়ব বসে কি যেন করছে। তো উনি যখন কাছে গিয়েছেন, গিয়ে দেখেন বামন আকৃতির দুটো মানুষ বসে একজনের শরীর থেকে আর একজন কি যেন তুলছে। অনেক সময় দেখা যায় বানর, দুটো বানর বসে বসে একটা আর একটা শরীর থেকে উকুন তুলে দিচ্ছে, মনে হচ্ছে ওই রকম কিছু। এই বামন দুটো যখনই এই সাহেব কাকার উপস্থিতি টের পেয়েছে, এই দুটো লাফ দিয়ে ওই খুঁটির উপরে উঠে দাঁড়িয়ে যায়। উনি মনে করেছিলেন আর কি বানর টাইপের কিছু একটা, বা বানর হবে, হনুমান হবে, এরকম কিছু, কিন্তু না, উনি দেখলেন এ দুটো মানুষের মতো, তবে এটা বামন আর চেহারা সুরত ভয়ঙ্কর। উনি ভয় পেলেও এই বামন দুটোকে গালিগালাজ করতে থাকেন উনি। এক পর্যায়ে বামন দুটো হাওয়ায় মিলিয়ে যায়। এরপর তেল নিয়ে উনি কলাবাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যেতে যেতে ওনাদের আশেপাশে যেই আসলে যেই ঝোপঝাড় ছিল ওখান থেকে এক অদ্ভুত ধরনের খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। উনি ভয়ে ভয়ে দৌড়িয়ে কলাবাগানে চলে আসেন। তো এতটুকু আসতেই কিন্তু এরকম সময় লেগেছে, এতক্ষণ কিন্তু লাগার কথা না, কিন্তু কেন জানি এতটা সময় ওনার লেগে গেছে, এটা উনিও নিজেও বলতে পারেন না। এই সমস্ত কথা শুনে এই বকুল হোসেন ভাইয়ের বাবা বললেন, এই বামন পিশাচগুলো আমাকে খুব বিরক্ত করে, এই তো সেদিন রাত্রেই এরকম একটা ঘটনা ঘটছিল। মানে উনি তখন এই ঘটনাটা বন্ধুদেরকে বলেন আর কি, উনি বলেন যে ভয় পাসটা ঠিক হয়ে যাবে। এরপর যখন আবার তাস খেলা শুরু করবেন, হঠাৎ চারপাশে তুমুল ঝড় শুরু হয়ে যায়, মনে হচ্ছে এই ঝড়ে সবকিছু মনে হয় শেষ করে দিবে। তখন তো ওনারা সবাই ভয় পেয়ে যান যে অবস্থা তো বেগতিক, এইভাবে চলতে থাকলে তো বেশিক্ষণ এই টং ঘরা টিকবে না, তখন কি হবে। ওই জন্য সময় হয় না যে বাইরে অনেক ঝড় বাতাস হচ্ছে কিন্তু ওনারা কেউ কিছু টের পাচ্ছে না, বিষয়টা এরকম না, ওনারাও টের পাচ্ছিলেন। এই দমকা বাতাস এই টং ঘরের উপরও খুব ভয়ঙ্কর ভাবে বয়ে যাচ্ছিল। এদিকে বেশ কিছুক্ষণ হয়ে যায়, হঠাৎ করেই ফজরের আজানের শব্দ ভেসে আসে। এর মধ্যে যে এতটা সময় পার হয়ে গেছে ওনারা কিন্তু বুঝতে পারেন নাই। তবে রাত 12টার দিকে তো খেলা শুরু করেছিলেন, মোটামুটি ঘন্টাখানেক খেলেছেন, আবার ওই সাহেব কাকা উনি তেল নিয়ে আসছেন, সেই হিসাবে ফজর আজানের সময় হয়ে যাবারই কথা। তবে মনে হলো যে অনেকটা তাড়াতাড়ি ফজর আজানের সময়টা হয়ে গিয়েছিল, ওনার কাছে এমনটাই মনে হয়েছিল আর কি। এরপরও কিন্তু ওনারা বাইরে বের হন নাই, যখন আলো ফুটল একটু তখন বের হয়েছিলেন টংঘর থেকে। বের হওয়ার পর দেখেন যে চারদিকে সবকিছু ঠিকঠাক থাকলেও এই যে কলা বাগান যেটা ছিল, কলা বাগানের কলা গাছগুলো ভেঙে ভেঙে পড়ে আছে, একটা কলা গাছও আস্ত ছিল না, একদম তছনছ হয়ে গিয়েছিল। অথচ সবকিছু ঠিকঠাক ছিল। আমরা অনেক সময় শুনি না ঘটনায় যে এমন ঝড় বাতাস হচ্ছিল, কিন্তু পরে বাইরে বের হয়ে দেখা গেল যে গাছের একটা পাতাও পড়ে নাই। কিন্তু এই ঘটনায় কিন্তু এরকমটা হয়নি, সবকিছু ঠিকঠাক ছিল, কলা বাগান তছনছ হয়ে গিয়েছিল। এই ঘটনার পর ওনারা সবাই একজন হুজুরের কাছে যান, বিষয়টা খুলে বলেন, হুজুর ঝাড়ফুঁক করে দেন, হুজুর বেশ কিছু রুকিয়াও করে দেন ওই জায়গার উপরে। এরপর নাকি ওই বামন পিশাচগুলোর সাথে আর কখনোই দেখা হয়নি, ওদের উৎপাতও অনেকটাই কমে যায়। বকুল হোসেন ভাই জানিয়েছেন, ওনার বাবা 2021 সালে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সাকিব হোসেন। ওনার বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের 4 নং হবিনগর গ্রামে। ওনার পাঠানো এটি প্রথম ঘটনা আমাদের শোতে, তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি উনি এবং ওনার ওয়াইফ দুজনই প্রত্যক্ষ করেছেন, মূলত ওনাদের সাথেই ঘটনাটির মূল অংশটা ঘটেছিল। উনি একজন গার্মেন্টস স্টাফ ফিনিশিং সুপারভাইজার পদে বর্তমানে চাকরি করছেন ঢাকার আশুলিয়ার কবিরপুর গ্রামের একটি গার্মেন্টসে, আর ওনার শ্বশুরবাড়ি ওখানেই, তারা ওখানকার স্থায়ী বাসিন্দা। আর অফিস তো কাছাকাছি। ওনার শাশুড়ি কি করেছেন, ওনার যে বাড়ি সেখানে তো অনেক ভাড়াটিয়া রয়েছে, সেখানে একটা রুম ওনাদেরকে দিয়ে দিয়েছেন যে তোমরা এখানেই থাকো, দূরে বাসা নিবা, অফিস দূরে হয়ে যাবে, এখান থেকে আসা যাওয়াটা সুবিধা হবে, টাকাটাও সেভ হবে। আর ওনাদের যেই ঘরটা বা যেই বাড়িটা আসলে ছিল সেটা হচ্ছে দুই পাশে বেশ কয়েকটা রুম, 5টা 5টা করে রুম, মাঝখানে হাঁটার জন্য করিডোর রয়েছে, সেখানে বেশ কিছু ভাড়াটিয়ারা রয়েছেন। ওখানেই একটা রুমে ওনারা উঠে যান, চলছিল মোটামুটি বেশ কয়েকটা দিন ভালোই, মোটামুটি মাস দুয়েক ভালোই যায় কোনো সমস্যা ছাড়াই। মাস দুয়েক পর এই সাকিব হোসেন ভাইয়ের শাশুড়ি বলছেন যে আসলে রুমটা তো তোমাদের ছোট হয়ে গেছে, আমি একটা রুম খালি করেছি, ওই রুমে যেই ভাড়াটিয়া ছিল তাদেরকে বলেছি যে অন্য আর একটা জায়গায় উঠতে, তোমরা এই রুমে ওঠো, ওই রুমটা বড়, তোমাদের জন্য সুবিধা হবে। তো ওনারা সেখানে উঠেও যান। রুমে ওঠার পর মোটামুটি চলছিল সব ঠিকঠাক, 6 মাস সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ কিছুদিন ধরে ওনার স্ত্রী এবং উনি দুজনই একটা বিষয় ফিল করতে থাকেন, রাত আনুমানিক 2:30-3টার দিকে হঠাৎ করে ওনাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যেত। প্রথমে ওনারা চিন্তা করেছিলেন বিষয়টা স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে বিষয়টা অস্বাভাবিক দিকে যেতে থাকে। প্রথমে একই সময় দুজনের ঘুম ভেঙে যাওয়া, এরপর ওনাদের কাছে মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেউ হাঁটাহাঁটি করে, ওনারা দুজন ছাড়াও মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে, কে বা কারা আছে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওনারা অনুভব করেন ঘরের মধ্যে কেউ হাঁটছে। কোনো মানুষ যদি ঘরের মধ্যে থাকে তখন কিন্তু ঘরটা একটু ভারী হয়ে থাকে, ওরকমই মনে হচ্ছে। আবার এটাও মনে হচ্ছে অন্ধকারের ভেতর দিয়ে কেউ ওনাদের দিকে তাকিয়ে আছে। শুধু তাই না, উনি বা ওনার স্ত্রী যদি একা ওয়াশরুমে যেতেন তখনও মনে হতো ওনারা যখন হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছেন কেউ পেছন পেছন হাঁটছে, পেছন দিকে তাকালে কাউকে দেখা যেত না, এমনটা মনে হচ্ছে। এরকম বেশ কিছুদিন চলতে থাকে। এক রাতে উনি এবং ওনার ওয়াইফ খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য বিছানায় শুয়েছেন, ওনার স্ত্রী কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ওনার কেন জানি ঘুম আসছিল না। আর এই সাকিব হোসেন ভাইয়ের একটা অভ্যাস হয়ে গিয়েছে রাতের বেলা আফন্দ হরওয়ালের ঘটনাগুলো শোনা, তো উনি সেটা শুনছিলেন, তো শোনার পরে যে ঘুম আসবে সেটাও হচ্ছিল না। এইভাবেই রাত প্রায় 2:30-এর কাছাকাছি বেজে যায়, মোবাইলে দেখলেন রাত 2:20-25 বা এরকম একটা সময় হয়েছিল আর কি। এরপর মোবাইলে ঘটনা বন্ধ করে দিয়ে ঘুমানোর চেষ্টা করছেন, যেহেতু সকালবেলা ওনাকে অফিসে যেতে হবে নির্দিষ্ট সময়। এরপরে ঘুমের মধ্যে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে ওনাদের ঘরের যে দরজাটা, এই দরজার সামনে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে আর ফিসফিস করে কিছু বলছে। উনি এটাও ফিল করছেন যে ওনার পাশে ওনার স্ত্রী শুয়ে আছে। শুয়ে থাকা অবস্থায় ওনার স্ত্রী জেগে গেলেন, মানে ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, জেগে গেলেন। জেগে যাওয়ার পর ওনার স্ত্রী বলছেন, এই দেখেন তো দরজার সামনে কে দাঁড়িয়ে এরকম ফিসফিস করে কথা বলছে। তো উনি আবার ঘুমের মধ্যেই বলছেন, জানে তুমি কান এইসব বিষয়ে কান দিও না তো, ঘুমাও, ও কিছু না। উনি কিন্তু এগুলো স্বপ্নের মধ্যেই দেখছেন। এরপরে দেখছেন যে দরজা কিন্তু বন্ধই রয়েছে, কিন্তু দরজার ভেতর দিয়ে কোনো একটা বাচ্চা মেয়ের মতো অবয়ব ঘরের মধ্যে ঢুকে পড়ল, যার বয়স 6 থেকে 7 বছরের মতো হবে। আর এই মেয়েটা সাকিব হোসেন ভাইয়ের দিকে তাকিয়ে এমন বিকট আর ভয়ঙ্কর একটা হাসি দিল, আর এমন ভয়ঙ্কর সেই হাসির শব্দ, এটা উনি বলে বুঝাতে পারবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আর এর পরপরই নাকি ওই মেয়েটা 1 লাফ দিয়ে এসে তার বুকের উপর বসল, 2 হাত দিয়ে বুকের উপর চাপ দিয়ে ধরে রাখলো, মনে হচ্ছে ওনার বুকের হাড়গুলো একদম ভেঙে একাকার হয়ে যাচ্ছে। উনি স্বপ্নের মধ্যেই ভাবছেন যে শেষ, ওনার জীবন শেষ। এরপর ওনার ঘুম ভাঙে। যখন ঘুম ভাঙে তখনও উনি স্পষ্ট অনুভব করছেন যে ওনার বুকে কে যেন চাপ দিয়ে ধরে রেখেছে। উনি নড়াচড়া করতে পারছেন না, কথা বলতে পারছেন না। মনে মনে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে শুরু করলেন। এরপর মনে হলো ওনার শরীরটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। উনি পাশে ঘুরে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী সজাগ পাশে বসে আছে, ফোনটা হাতে নিয়ে দেখলেন তখন রাত 3:10 বা এরকম বাজে আর কি। তখন উনি ওনার স্ত্রীকে বললেন যে কি ব্যাপার, তুমি সজাগ হয়ে আছো, তুমি না ঘুমিয়েছিলে? এরপর সাকিব হোসেন ভাই খেয়াল করলেন যে ওনার স্ত্রী কিছু বলছে না, মনে হচ্ছে যে উনিও কিছু একটা দেখে ভয় পেয়েছেন। এরপর সাকিব হোসেন ভাই বললেন যে আচ্ছা কি হয়েছে বলো তো। এরপর ওনার স্ত্রী বলেন যে আমি না স্বপ্নের মধ্যে কিছু একটা দেখে খুব ভয় পাইছি। তখন সাকিব হোসেন ভাই উনি স্বপ্নে কি দেখেছেন সেটা ওনার স্ত্রীর সাথে যখন শেয়ার করেন, তখন ওনার স্ত্রীও কাছাকাছি একটা বিষয় শেয়ার করেন যে 5 থেকে 6 বছর বয়সে একটা মেয়ে বাচ্চা, সে তার কাছে আসে, সে বলে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। এরপর মেয়ে বাচ্চাটা তার পাশে এসে শুয়ে পড়ে। হঠাৎ করে তার কাছে মনে হয় যে আরে আমার যে মেয়ে আছে ও তো আমাদের সাথে ঘুমায় না, ও তো তার নানুর সাথে ঘুমায়। এই মেয়েটা রাতের বেলা আমার পাশে এসে শুইল, ঘটনা কি? যখন এরকমটা চিন্তা করেছেন এরপর ওনার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে যাওয়ার পর ওনার কাছে মনে হলো যে ওনার পাশের থেকে কে একজন উঠে চলে গেল, এই অনুভূতিটা ওনার মধ্যে হলো। এরপর উনি ভয় পান, উনি উঠে বসেন। এর মধ্যে আবার এই যে সাকিব হোসেন ভাই, উনিও তো ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়েছেন। দুজন যখন এরকম আলোচনা করেন তখন উনি বুঝতে পারলেন যে আসলে এখানে ওনারা দুজন ছাড়াও তৃতীয় পক্ষের উপস্থিতি রয়েছে, যারা এই দুজনের কথা শুনছে, এই দুজনের চলাফেরাগুলো তারা মনিটরিং করছে। ওই রাতে ওই দুজনের ঘুম হলো না, ওনারা কিছুতেই মিলাতে পারছিলেন না ওনারা দুজন মিলেই কেন হঠাৎ করে এই একই টাইপের স্বপ্ন দেখছিলেন, প্রায় কাছাকাছি এই বাচ্চা মেয়েটার স্বপ্ন দেখছিলেন, এটা আসলে ওনারা বুঝতে পারছিলেন না। সকাল হলো, ওনাদের এক খালা রয়েছে যিনি এই ধরনের প্যারানর্মাল সমস্যার সমাধানগুলো জানেন, তার সাথে মুসলিম জিন রয়েছে 7টা জিন। এই 7টা জিনের সাথেও নাকি বিভিন্ন সময় সাকিব হোসেন ভাইয়ের কথা হয়েছে, বিশেষ করে খালা যখন আসেন তখন ওই 7টা জিন হাজির হয়, কথাবার্তা বলে, বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন, তারা খুব ভালো সমাধান দিতে পারেন। মোটামুটি শিক্ষক ছাত্রের সম্পর্ক হয়ে গিয়েছিল এই সাকিব হোসেন ভাইয়ের সাথে। তাদের চিন্তা করলেন যে ওনাদের কাছ থেকে বিষয়টা জেনে নিতে হবে, ঘটনাটা কি। ওনারা খালার সাথে কথা বলেন, তবে শুরুতে খালার সাথে যোগাযোগ করতে পারেন নাই, কারণ ওনার ফোনে আসলে হয়তো বা নেটওয়ার্ক ছিল না বা কোনো একটা সমস্যার কারণে যোগাযোগ করতে পারেন নাই। শুক্রবার অফিস বন্ধ, বিকাল 4টার দিকে খালা নিজেই এই বাসায় চলে আসেন, কোনো খবর দেয়া ছাড়াই। এখানে বসার জন্য ওনার একটা আসন রয়েছে, তো খালা আসেন, আসার পর বলেন যে আমি তো চলে আসলাম জরুরি একটা কারণে, তাড়াতাড়ি আমার সাথে আসো, তোমাদের সাথে কিছু কথা বলার আছে। তখন এই সাকিব হোসেন ভাইয়ের স্ত্রী, সাকিব হোসেন ভাইয়ের শাশুড়ি, ওনারাও আসলেন, বসলেন। তখন জিন হাজির করা হয়, সাকিব হোসেন ভাই তো ছিলেন সেখানে। এরপর বেশ কিছু বিষয় ওনারা শেয়ার করেন যে এরকম এরকম ঘটনা হয়েছে, আমরা তো খুব ভয় পাইছি, আপনি এটা কি বলবেন যে কেন এমনটা হয়েছে? তখন ওই জিন সে নাকি এই সাকিব হোসেন ভাইয়ের শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, তোমার শাশুড়ির তো কিছুটা জানার কথা, সে তো কিছুটা জানে যে কেন এমনটা হতে পারে। তারপরও বলি যে তোমাদের ঘরের এখানে একটা ফাটল আছে, এখানে ফাটল ধরেছে, এই ঘরের একদম কোণার যে খুঁটিটা এইখানে ফাটলটা ধরেছে, এখানে একটা পিলার আছে, ঠিক পিলার সোজাসুজি এই জায়গাটাতে একটা জিন বন্দী হয়ে পড়েছে, সেই জিনের বাচ্চা আছে, এরাই মূলত এদেরকে ছাড়ানোর জন্য খুব আকুতি জানাচ্ছে, এরা কোনোভাবেই এই জিনটাকে মুক্ত করতে পারছে না এই বন্দী দশা থেকে। তারা তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে, তারা সাহায্য চাচ্ছে। ওরা শুরুর দিকে কিছুটা আলামত বোঝানোর চেষ্টা করেছিল, তোমরা বুঝতে পারো নাই, এখন আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করছে। আরো ভালো করে বুঝতে যদি তোমরা চাও তাহলে তো ওদেরকে আরো ভয়ঙ্কর রূপে সামনে আসতে হবে, ওরা এটা চাচ্ছে না, তাহলে তোমরা ভয় পাবা, তোমাদের ক্ষতি হবে, ওরা ক্ষতি হোক এটা চায় না, এই জন্য ওরা ওদের যতটুকু সাধ্য আছে এর মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। ওরা খুব অসহায়, এই নিচে যে বন্দী হয়ে আছে সেও অসহায় হয়ে গেছে, সেও খুব কষ্টে আছে, এদেরকে মুক্ত করতে হবে। তো এই কথা শোনার পর সাকিব হোসেন ভাইয়ের কাছে খারাপই লাগে, আসলে একজন বিনা কারণে এখানে আটকে গেছে কোনো অপরাধ ছাড়াই, বিষয়টা তো কেমন হয়ে গেল না? তখন সাকিব হোসেন ভাই বলেন যে আসলে এটা সমাধান কি, একটা সমাধান দেন। তখন নাকি ওই জিনেরা বলে যে এটা সমাধান আছে, তবে আপাতত বেশ কিছু বিষয় বুঝে নিতে হবে যে আসলে ওরা কিভাবে তোমাদের কাছে সমাধান চাচ্ছে। আপাতত ওদেরকে কিছু খাবার দাও সাদাকা হিসাবে, ওরা যদি সেই খাবার থেকে পুরোটাই গ্রহণ করে তাহলে বুঝতে হবে যে ওরা সম্পূর্ণভাবে তোমাদের প্রতি নির্ভরশীল হয়ে তোমাদের কাছে সাহায্য চাচ্ছে, আর যদি আংশিক গ্রহণ করে তাহলে বুঝতে হবে ওরা তোমাদের উপর কোনো কারণে রাগান্বিত আছে। সেটাও বুঝে নিতে হবে যে কিভাবে কাজটা আগানো যায়। তবে আমরা আমাদের জায়গা থেকে ওদের সাথে কথা বলে যোগাযোগ করে এই কাজটা সমাধান করার চেষ্টা করব, তবে আগে তোমরা এই কাজটা করো, ওদের জন্য কিছু সাদাকা দাও। তো কিভাবে দেয়া হবে এটাও বলে দেয়া হলো যে পাঁচটা কলা, পাঁচ ছটা চিনি, পাঁচ ছটা গরুর দুধ, পাঁচটি মিষ্টি একটি কলা পাতার উপরে রেখে বাড়ির পেছনে সুন্দর একটা জায়গায়, পাক পবিত্র জায়গায় ওইটা রেখে আসতে হবে শনিবারের দিন রাতে 12টার দিকে। আর বৃহস্পতিবারের দিন পোলার চাল আর গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে ছোট বাচ্চা যারা আছে এদেরকে খাইয়ে দিতে হবে, কিন্তু এই পায়েসটার ঘরে নেওয়া যাবে না, রান্নার পর পরই ওইটা বাইরে বাচ্চাদেরকে খাইয়ে দিতে হবে, কোনোভাবেই এটা ঘরে নিয়ে আসা যাবে না। এরপর ওই জিনেরা বলেন যে তোমরা আপাতত এই কাজটা করো, এরপর বাকি কাজ ইনশাল্লাহ আমরা করে দেব। এরপর নাকি তারা সালাম দিয়ে চলে যান। তো পরিবার থেকে সব ব্যবস্থা করা হয়, এই সাকিব হাসান ভাইয়ের শ্বশুর সবকিছু এইগুলো করে দেন। পরের দিন মানে শনিবার তো করেছেন, পরদিন ওই খালাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় যে ওরা কি ওই ভোগটা গ্রহণ করেছে, অর্থাৎ সাদাকা কি গ্রহণ করেছে। তখন খালা বলেন ঠিক আছে, কিছুক্ষণ পরে জানাই, 10 মিনিট পর ফোন করে জানান যে ওরা অল্প কিছু গ্রহণ করেছে, ওদের ভিতরে রাগ রয়েছে, তবে ওরা চায় যে তোমরা এই বিষয়টা সমাধান করো, সহযোগিতা করো, তোমরা ওদেরকে মুক্ত করতে সাহায্য করো, ওরা একা একা পারছে না, তোমাদের সাহায্য লাগবে, ওরাও চেষ্টা করবে তবে তোমাদের সাহায্য লাগবে। এরপর সাকিব হাসান ভাই যখন শোনেন তখন উনি বলেন যে কোনো মূল্যে এদেরকে মুক্ত করতে হবে, আমরা চাই না যে আমাদের জন্য ওরা বিনা কারণে কষ্ট পাক, ওরা তো কোনো অপরাধ করে নাই। বৃহস্পতিবার যখন আসে তখন এই যে পায়েস রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দেয়া হয়, এরপর বেশ কিছু বিষয়গুলো আসলে মানে তথ্য আদান প্রদান করা হয় যে কিভাবে কি করবেন, এরকম বেশ কিছু বিষয়। এখন কথা হচ্ছে এই যে সাকিব হোসেন ভাইয়ের শাশুড়ি উনি যে জানেন আসলে বিষয়টা কি জানেন, কতটুকু জানেন, যখন ওনাকে জিজ্ঞেস করা হয় তখনই বলেন যে না, এখানে আসলে লুকানোর কিছু নাই, বিষয়টা আসলে অন্যরকম। তখন জানতে পারেন যে এই যে ওনার স্ত্রী যে নানা শ্বশুর, অর্থাৎ সাকিব হাসান ভাইয়ের স্ত্রী যিনি নানা শ্বশুর, তিনি খুব পরহেজগার মানুষ ছিলেন। ওনার একটা অভ্যাস ছিল, গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঘরে বসে উনি গজল গাইতেন, উনি ওনার মতো করে গজল গাইতেন। তাও সেটা বহুদিন আগের কথা, 25-26 বছর আগের কথা। তখন তো এইভাবে মানুষের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, তবে ঘরে দেয়াল ঘড়ি ছিল, ওইটা দেখে বোঝা যেত রাত কয়টা বাজে। আর এই বাড়িটা এখন যেরকম আছে, একটা সময় এরকম ছিল না। এত বছর আগে তখন আশেপাশে অনেক ফুলের গাছ ছিল, ফলের বড় বড় গাছ ছিল, আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল। ঘর তৈরি করার জন্য অনেক কিছু কেটে ফেলা হয়েছে। এখন সমস্যা হলো কি, এই যে কাঁঠাল গাছ যেটা ছিল, এখানে ওই নানার আমল থেকেই জিন পরিবার বসবাস করত। এদের সাথে নানার সম্পর্ক খুবই ভালো ছিল, মূলত নানার অনুমতি নিয়েই এই কাঁঠাল গাছে তারা থাকতে শুরু করেন। আর নানার সাথে ওয়াদা করেন যে তারা কখনোই কারো ক্ষতি করবে না। নানাও বলেন যে যদি এই পরিবারের সদস্যদের কারণে বা কারো কোনো কাজের কারণে তোমাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে সরাসরি তাদের ক্ষতি করবে না, তোমরা ভিন্নভাবে এই বিষয়টা সমাধানের চেষ্টা করবা, কিন্তু ক্ষতি করা যাবে না। আর আমরাও এমন কোনো কাজ করব না যাতে করে তোমাদের অসুবিধা হয়। এভাবেই কিন্তু একটা চুক্তির মাধ্যমে সবকিছু ঠিকঠাক চলছিল। ওই পরিবারও বসবাস করছিল, তারাও কারো কোনো ক্ষতি করত না, এমনকি উপস্থিতিও জানান দিত না। নানা স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। ওই জিন পরিবার ওখানে থেকে যান। যখন ঘর বড় করা হয় তখন ওই কাঁঠাল গাছটা কেটে ফেলা হয়। কাঁঠাল গাছটা কাটার পর এই যে শেকড় ছিল মাটির নিচে, এটা পরিপূর্ণভাবে তুলে ফেলা হয়নি। মূলত এই কাজটা এত দ্রুত করা হয়েছিল, মিস্ত্রিরা এত দ্রুত করেছিলেন যে ওই যে যে গাছ, ওই গাছের ওইখানে যে খুঁটিটা তৈরি করা হয়েছে, ওইখানে ওই জিনটা বন্দী হয়ে যায়। এদিকে সে কোনোভাবে বের হতে পারছে না, আর জিন যে ওই বাড়ির কর্তা সে বন্দী হয়ে গেছে, কিন্তু সন্তানেরা বাইরে, তারাও মুক্ত করতে পারছে না। তারা এতটা শক্তিশালী না যে তারা নিজেরা এই কাজটা করতে পারবেন। আর চুক্তি আছে, কোনোভাবেই যত অসুবিধাই হোক এই পরিবারের কাউকে কোনো ক্ষতি করা যাবে না। নেহায়েত তারা বাধ্য হয়েই এরকম উপস্থিতি জানান দিচ্ছেন যাতে করে তাদের পরিবারের কর্তা এখান থেকে মুক্তি লাভ করেন। এরপর এই বিষয়টা যখন সাকিব হাসান ভাই জানতে পারলেন, এখন সমাধানের কাজ তো করতে হবে। দুইটা জিন মাত্র বাইরে ছিল, বাকি জিনগুলো এর মধ্যে বন্দী হয়ে গেছে। এই দুইটা জিন তারা বিভিন্নভাবে তাদেরকে বের করার জন্য উপস্থিতি জানান দিচ্ছে, কিছু একটা বলতে চাইছে, কিন্তু এমনভাবে বলতে চাইছে এরাও বুঝতে পারতেছে না। তারা এরকম চেষ্টা করছে, একটা পর্যায়ে বুঝতেও পারছিলেন না, কিছুটা আক্রমণাত্মক তারা হয়ে গেছেন নেহায়েত জিন সদস্যদেরকে বাঁচানোর তাগিদে। সাকিব হাসান ভাইয়ের শাশুড়ি জানান যে এই ঘরে আর একজন মহিলা ছিলেন এর আগে তার পরিবার নিয়ে, তারাও নাকি বলেছেন যে রাতের বেলা ছোট একটা বাচ্চাকে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে দেখতেন, কখনো কখনো ভয়ঙ্কর রূপে না, একদম স্বাভাবিকভাবে মানুষের রূপেই ছোট একটা বাচ্চাকে হেঁটে যেতে দেখেছেন। কিছু একটা বলতে চাওয়ার চেষ্টাও করেছেন, কিন্তু তারা বোঝে নাই, আর তারাও এই বিষয়টা ওইভাবে গুরুত্ব দেয় নাই। এমনিতেই তারা এই যে চলে গেছে রুম ছেড়ে দিয়ে, যেহেতু এই যে ওনারা উঠবেন এই জন্য ওই শাশুড়ি না করে দিয়েছিলেন। যাই হোক, এখন হচ্ছে কিভাবে এই সমস্যাটাকে সলভ করা যায়, এরকম পরিকল্পনা তো ওনারা করছেন। এক রাত্রে হয় কি, সাকিব হাসান ভাই উনি রাতের বেলা ঘুম থেকে উঠেছেন, ওনার কোনো কিছু একটা খেতে মন চাচ্ছিল, উনি একটু রান্নাঘরের দিকে গিয়েছেন, হঠাৎ করে মনে হলো যে কেউ এসে ওনার কানে কাছে ফিস ফিস করে কিছু একটা বলল। কিছুই বুঝতে পারলেন না যে আসলে ঘটনাটা কি হলো। ওই রাত থেকে ওনার ঘরটা আবার আগের মতো ভারী হয়ে গেল, মাঝখানে কয়েকদিন কিন্তু একটু স্বাভাবিক ছিল। পরের দিন ওই খালাকে ফোন করা হলে ওই খালা বললেন যে আসছে মঙ্গলবার, উনি আসবেন, মঙ্গলবার পর্যন্ত সবাই যেন অপেক্ষা করেন, আশা করি এর মধ্যে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো মঙ্গলবারে উনি আসেন, এরপর উনি জিন হাজির করেন, ওই সাতটা জিনই তখন আসে। তখন ওই সাতটা জিন বলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে, কাজটা আমরাই করব, তোমরা নিশ্চিন্তে থাকো। তবে ওই জিনেরা একটা সময় বলে যে ওই সময়ে অর্থাৎ রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত ওই ঘরে কারো থাকা যাবে না, আর লাইট বন্ধ করে রাখতে হবে, দরজাও বাইরে থেকে বন্ধ করে রাখতে হবে, ভুলেও যেন কেউ ওই ঘরের মধ্যে না যায়, এমনকি কোনো শব্দ পেলেও যেন তারা ঘরের মধ্যে না যায়। তো এরপর ঠিক সেই কাজটাই করা হয়। অবশ্য ওনারা ওইরকম কোনো শব্দ পানও নাই, ওই রাত্রে ওনারা ওই রুমে ছিলেন না। পরের দিন ওই খালাকে যখন ফোন করা হয়, তখন ওই খালা বলেন যে হ্যাঁ, উনি খবর পেয়েছেন ওই জিন মুক্ত হয়ে গেছে, আর ওই জিনেরা এই বাড়ির সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, সালাম জানিয়েছেন, এবং ওই জিনেরা জানিয়েছেন যে এই বাড়ির সদস্যরা সবাই খুব ভালো। তারা নিজেরা অসুবিধার মধ্যে ছিল, আর এই কারণেই বাইরে যারা ছিল তারা তাদের তাদের উপস্থিতি জানান দিয়েছেন একটু ভিন্নভাবেই, এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন, এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এভাবেই একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ এখনো সেখানে বিরাজ করছে, তারাও মুক্তি পেয়েছেন। মূলত মানুষের ভুলের কারণেই ওই জিনগুলো বিনা দোষে নিরীহ জিন আটকা পড়েছিল, তা আলহামদুলিল্লাহ তারা বের হয়ে গেছেন নির্দিষ্ট একটা পদ্ধতির মাধ্যম দিয়ে। এখনো এটা এভাবেই আছে, তবে এখন আর তারা কোনো উপস্থিতি টের পান না, তারাও তাদের জায়গায় রয়েছেন আর জিনেরাও তাদের জায়গায় রয়েছেন, শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাকিব হোসেন ভাইকে এমন ডিফারেন্ট একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 182 আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আশিকুর রহমান। ওনার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার চরওয়াশপুরে। ওনাদের এলাকায় একটি মসজিদ রয়েছে। মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেবের সাথে ওনার বেশ ভালো সম্পর্ক। মুয়াজ্জিন সাহেবের একটি লন্ডির দোকানও রয়েছে। মুয়াজ্জিন সাহেব আর এই আশিকুর রহমান ভাই ওই লন্ডির দোকানে বসে ইউটিউব থেকে আপনার হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন, এমনটাই জানিয়েছেন। ঘটনাটি মূলত এই আশিকুর রহমান ভাই উনি শুনেছিলেন ওনার বড় নানির কাছ থেকে, মানে ওনার নানির বড় বোন। ঘটনাটি অনেক আগের, প্রায় 150 আগের হবে। নানির দাদার সাথে ঘটনাটি ঘটেছিল। তখন নানির দাদা বছরখানেক হলো বিয়ে করেছেন, তার বয়স তখন 22 কি 23 বছর। আর এই ঘটনাটি নানির একদমই মনে নাই, কিন্তু নানির যিনি বড় বোন তার আবার মনে আছে। সেই বড় বোন যখন এই আশিকুর রহমান ভাইদের বাড়িতে বেড়াতে এসেছিলেন, মানে ওই বড় নানি, তখন তার কাছ থেকে এই পুরো ঘটনাটি উনি শুনেছিলেন। তো নানির দাদার বিয়ের 2 থেকে 3 বছর পরের ঘটনা। নানির দাদার নাম ছিল মোহাম্মদ আব্দুস সালাম। উনি চামড়ার ব্যবসা করতেন, প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত, এগুলো ওনার রেগুলার অ্যাক্টিভিটিস ছিল। ওনার স্ত্রীও ছিলেন খুবই পরহেজগার একজন মহিলা। ওনার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব 5 কিলোমিটারের মতো এমন হবে। তার একটা গরুর গাড়িও ছিল। উনি মাঝে মাঝে শ্বশুর বাড়িতে ওনার স্ত্রীকে নিয়ে যেতেন, আবার নিয়ে আসতেন। তো একবার হয় কি, উনি শ্বশুর বাড়িতে যাবেন, তখন ওনার স্ত্রী সেখানে ছিল। উনি এশার সালাত আদায় করে একটা মিষ্টির দোকান থেকে 5 কেজি মিষ্টি কিনে শ্বশুরবাড়ির দিকে রওনা হয়েছেন। তবে তখন আর গরুর গাড়ি নিয়ে যান নাই, হেঁটে হেঁটেই যাচ্ছিলেন। যখন শ্বশুরবাড়ির যে এরিয়াটা, মানে যে গ্রাম, ওই গ্রামে যখন ঢুকবেন, ওই গ্রামে ঢুকতে ওই সময় রাস্তার বাম পাশে নাকি বিশাল আকারের 100 বছরের পুরনো একটি বটগাছ ছিল। আর বটগাছটা পার হওয়ার পর, মানে অল্প কিছুটা পার হওয়াল পর আর কি, একটা বড় আকারের তাল গাছও ছিল। উনি যখন ওই বটগাছের কাছাকাছি এসেছেন, তখনই দেখেন বিশাল আকারের একটা দানবীয় আকৃতি, যার এক পা বটগাছে আর এক পা তাল গাছে দাঁড়িয়ে আছে। এই অবয়বটার মাথা অনেকটা কাকের মতো আর শরীরটা বানরের মতো। ওভাবে দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অবস্থায় বলে ওঠে, কিরে আব্দুস সালাম, শ্বশুরবাই যাচ্ছিস, ভালো কথা, দে আমাকে কিছু মিষ্টি দিয়ে যা, আমিও খাই, আজকে পুরোটাই দিয়ে যা, অন্য দিন নিয়ে যাস। তখন দাদা বলে ওঠেন, না তা তো হবে না, আমি তো তোকে মিষ্টি দেব না, তোদেরকে মিষ্টি দিলে এই একটা ঝামেলা হয়, বারবার তোরা চাস। তখন ওই দানবটা বলে, না আমাকে দিয়ে যা, আমি চাইব না। কিন্তু দাদা তার কথায় বিশ্বাস করেন না, বলে না তোদের স্বভাবটা এরকম, তোরা বারবার চাস, তোদেরকে তো দেব না। এরকম বেশ অনেকক্ষণ তর্কাতর্কি হচ্ছে। একটা পর্যায়ে ওই দানবটা তার আকার আকৃতি ছোট করে মাটিতে নেমে আসে। ছোট হলেও দাদার থেকে তার আকার আকৃতি বেশ বড়ই করে আর কি, তার শেপটা সে ওইভাবে নিয়ে আসে আর কি। একটা পর্যায়ে দানবটা বলে, না আজ আর তোর কাছ থেকে মিষ্টি নেব না, তুই আমাকে অনেক অপমান করছিস, তোকে মেরে আমি ঝুলিয়ে রাখবো এই গাছে। এই বলেই ওই দানবটা দাদার উপর ঝাঁপিয়ে পড়ে। দাদাও তো বাঁচার জন্য চেষ্টা করছেন। দাদা খেয়াল করেন যে দাদাকে এমন এক মায়াজালে আবদ্ধ করেছেন, ইতোমধ্যে দাদা প্রায় হাঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছেন, শুকনো মাটির নিচে। দাদা কিন্তু অনেক দোয়া দুরুদ জানতেন, দাদার সাথে একটা গামছা ছিল, গ্রামের অনেকেই কিন্তু সাথে গামছা রাখেন, তো দাদার কাছেও গামছা ছিল। উনি বিশেষ এক পদ্ধতির মাধ্যমে ওই পিশাচটাকে ওই গামছার মধ্যে বন্দী করে ফেলেছেন। অনেক সময় আমরা দেখি না, গামছার ভিতরে কিছু জিনিস ঢুকিয়ে একটা গিট দেওয়া হয়, একটা পুটলির মতো তৈরি করা হয়, মনে হচ্ছে ওই রকম একটা পুটলি হয়ে গেছে, ওর মধ্যে ওই দানবটা নড়াচড়া করছে। দাদা মাটির ভিতর থেকে উঠে পড়েন অনেক কষ্টে, কারণ হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছিল, অনেক কষ্টে সেখান থেকে ওঠেন। এরপর উনি শ্বশুরবাড়িতে পৌঁছেও যান, আর যাওয়ার পথে ওই পিশাচটা বলছে, আব্দুল সালাম রে আমারে ছেড়ে দে, আমি আর কখনো তোর সামনে আসবো না, আমি কথা দিলাম আমি কখনোই আর আসবো না। কিন্তু দাদা তো সে কথা শোনেন না, শ্বশুরবাড়িতে চলে যান। শ্বশুরবাড়িতে যাওয়ার পর প্রথমেই উনি ওনার স্ত্রীকে ডাকতে থাকেন, ওনার স্ত্রী বেরিয়ে আসেন, বেরিয়ে আসার সাথে সাথে ওনাকে বলেন এক্ষুনি পানি গরম করো। ওনার স্ত্রী পানি গরম করেছেন, পানি গরম করার পর ওনার স্ত্রীও দেখছেন যে এই যে একটা পুটলি বানানো হয়েছে, পুটলির মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। তখন উনি বলেন যে এর ভিতরে কি, তখন দাদা বলেন ওটা তুমি বুঝবে না, আগে গরম পানি দাও। এরপরে যখন গরম পানিটা দাদা হাতে নিয়েছেন, সেই গরম পানিটা ওই পুটলির উপর ঢেলে দিয়েছেন, ঢেলে দেবার পর উনি ওই পুটলির গিটটা খুলে দিয়েছেন। তখন দেখা যায় এর ভিতরে বেশ বড় সাইজের একটা দাঁড় কাক, কিন্তু সে উড়ে যেতে পারছে না। তখন উনি ওনার স্ত্রীকে বলেন, অর্থাৎ দাদিকে বলেন, এক্ষুনি একটা নাকফুল জাতীয় কিছু নিয়ে আসো। তো বাড়িতে নাকফুল জাতীয় জিনিস ছিল, ওই সময় অবশ্য বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিলেন, এই যে এই সমস্ত ঘটনা ঘটছে অন্যরা কিন্তু জানছেন না, কারণ উনি তো শ্বশুরবাড়িতে পৌঁছাতে বেশ রাত করেছিলেন। আর পৌঁছানোর পর আবার উনি ওনার স্ত্রীকে বলেছেন যে কাউকে এখন ডাকাডাকি করো না, পরে ডাক দিও। তো উনি ঘর থেকে একটা নাকফুল জাতীয় কিছু নিয়ে আসেন, নিয়ে আসার পর ওই কাকটাকে খপ করে ধরে ওই ঠোঁটের ভিতরে এই নাকফুল জাতীয় জিনিস ঢুকাই দেন, কারণ হচ্ছে কাকের যে ঠোঁট তাদের নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু একটা ছিদ্র থাকে সেখানে। তো ওইটার মধ্যে ওই বিষয়টা মানে এমন ভাবে করেছেন, মানে ওই নাকফুলটা এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন, এই কাক তো আর নিঃশ্বাস নিতে পারছে না। তারপর বিশেষ একটা পদ্ধতি করে এমন ভাবে কাকটাকে উনি ছেড়ে দেন যে এই কাকটা কোনোভাবেই সে তার এই যে নাকের ভিতরে নাকফুল জাতীয় জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা খুলতে পারবে না। তো কাকটাকে ছেড়ে দিয়েছেন। এরপর দাদি বলছেন যে কাজটা কি ভালো হইল, ছাড়লা, এ কি বাঁচে না মরে, আবার পরে কোন সমস্যা হয়। তখন দাদা বলছেন যে ও আমাকে ওইখানেই মেরে ফেলতে গেছিল, আরেকটু হলে মাটির মধ্যে পুঁতে ফেলতো, তোমরা আমার লাশও খুঁজে পাইত না, এমন ভাবে মাটির ভিতরে আমাকে ঢুকাই দিত, তো ওর সাথে এর থেকে ভালো আর কি আচরণ করব। এরপরে তো বাড়ির লোকজনকে ডাকাডাকি করেন, সবাই ওঠে, খাওয়া দাওয়া হয়, এটা নিয়ে কিন্তু আর কোনো কথা না। এরপরে প্রায় 13 বছর কেটে যায় কোনো সমস্যা ছাড়া, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এর মধ্যে ওনার দুই মেয়ে এক ছেলে হয়েছে, বড় মেয়ের নাম হচ্ছে শাহানা আর ছোট মেয়ের নাম হচ্ছে শাহিদা। ওই সময় বড় মেয়ের বয়স ছিল 10 বছরের কাছাকাছি, ছোট মেয়ের বয়স ছিল 6 থেকে 7 বছর আর ছেলের বয়স ওই সময় ছিল 4 মাস, মানে এই 13 বছর পরের ঘটনার কথা বলছি আর কি। এই যে ওনার দুই মেয়ে, এই দুই মেয়ে তার নানি বাড়িতে বেড়াতে গিয়েছে। ঘটনা সেই তালগাছ, যেই তালগাছে দানবটা এক পা দিয়ে দাঁড়িয়েছিল, সেখানে আরো কিন্তু ছোটখাটো 4-5টা তালগাছ ছিল, সেগুলো একটু ছোট ছিল আর কি। ওখানে একটা বিলও ছিল, বিলে বর্ষাকালে পানি আসতো, তারপর শুকিয়ে যেত শীতকালে। তো ঘটনাটা যখন ঘটে তখন ওই বিলে পানি ছিল হাঁটু পর্যন্ত, অনেকেই বিলে মাছ ধরছিল। তো নানি বাড়িতে যেহেতু বেড়াতে গিয়েছে দুই বোন, মামার কাছে বায়না ধরলো মাছ ধরা দেখবে। মামা তাদেরকে নিয়ে গেল মাছ ধরা দেখতে দুপুর বেলা। সেদিন কোনো ঘটনা ঘটেনি, তারা মাছ ধরা দেখে বাড়িতে ফেরত আসে। পরের দিন তারা দুপুর বেলা গোসল করতে যায় নদীতে, পাশের বাসার খালাদের সাথে। সে নদীতে দুপুরে অনেকেই গোসল করত। গোসল শেষে যখন তারা খালার সাথে চলে আসবে, তখন হঠাৎ করে খালারা দেখে, মানে ওখানে তো একজন খালা ছিল না কয়েকজন খালা ছিল, দেখে যে আরে মাত্রই তো আমাদের সাথেই ছিল, এই দুই বোন কোথায় গেল? আবার কি নদীতে গোসল করতে গেল? না, তা তো হওয়ার কথা না, শরীর মুছে আমাদের সাথেই তো আসছিল। তো তারা আশেপাশে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। তারা না পেয়ে তারা বাসায় চলে গেলেন। ওনারা মনে করছেন পেছন থেকে এবার দৌড়িয়ে অন্যদিক দিয়ে চলে গেছে মজা করার জন্য। ওনারা বাসায় গিয়ে সবাইকে বললেন যে এদের দুইজনকে তো পেলাম না, এরা কি আগেই চলে আসছে? বাড়ির লোকজন বললো না তো, তারা তো দুজন আসে নাই। এরপর সমস্ত ঘটনা যখন খুলে বললেন যে এরকম ভাবে পেছন থেকে হঠাৎ করে নাই হয়ে গেছে, আমরা তো মনে করছি অন্যদিক দিয়ে ঘুরে বাড়িতে চলে আসছে, তখন তো পরিবারের সবাই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, আরে ওরা কোথায় গেল? ছোট মামাকে পাঠানো হলো এই আব্দুস সালাম দাদার বাসায় যে দ্রুত বাচ্চাদের বাবাকে খবর জানাও। যখন উনি খবরটা পেলেন তখন উনি বুঝতে পারলেন যে এখানে কোনো প্যারানর্মাল ঘটনা রয়েছে। তাড়াতাড়ি করে তাদের মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, সব ঘটনা খুলে বললেন। দাদা, ইমাম সাহেব বললেন যে আমাকে কিছুটা সময় দেন, আমি আমার জিন ছাত্রদের কাছ থেকে খবর নিই যে কি হয়েছে। ওই সময় আসলে পরন্ত দুপুর ছিল আর কি। তো ইমাম সাহেব বললেন যে মাগরিবের নামাজের কিছুক্ষণ পর আসেন, দেখি আমি কোনো তথ্য সংগ্রহ করতে পারি কিনা। কিন্তু এই সময়ের মধ্যে আপনাদেরকেও খুঁজতে হবে যে ওরা কোথায় গেল, আমার অপেক্ষায় থাকা যাবে না। এমনও তো হতে পারে ওরা আশেপাশে কোথাও গিয়েছে বা কোনো খারাপ লোকের খপ্পরে পড়েছে, এমনও তো হতে পারে। ওনারা তো খোঁজাখুঁজি করছেন, এর ভিতরে আব্দুস সালাম দাদা উনি আর হুজুরের কাছে আসেন নাই, যেহেতু খোঁজাখুঁজি চলছিল। মাগরিবের পর আব্দুস সালাম দাদা যেহেতু হুজুরের কাছে আসেন নাই, তখন হুজুরই চলে গেলেন আব্দুস সালাম দাদার বাসায়। উনি ঠিকানা নিয়ে চলে গিয়েছেন, প্রথমে ওনার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন, এরপরে সালাম দাদার বাসায় গেলেন। যাওয়ার পর ইমাম সাহেবের সাথে দেখা হলো আব্দুস সালাম দাদার। আব্দুস সালাম দাদা তো খুব অস্থির, মেয়ে দুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন উনি বললেন, অর্থাৎ ইমাম সাহেব আব্দুল সালাম দাদাকে, আপনারা কোথায় খুঁজছেন? বলে আমরা তো নদীতে জাল দিয়ে খুঁজছি। বলে না, ওখানে খুঁজলে হবে না, চলেন আমার সাথে একটা জায়গায় যাই, ওখানে ওদেরকে পাওয়া যাবে। এরপর ইমাম সাহেব উনি আব্দুল সালাম দাদা সহ আরো বেশ কিছু লোকজনকে নিয়ে ওই তালগাছের সামনে গিয়ে দাঁড়ালেন যেখানে 13 বছর আগে একটা দানবের অবয়ব দেখা গিয়েছিল, এক পা বটগাছে আর এক পা ওই তালগাছে। তখন ইমাম সাহেব সবাইকে বললেন উপরের দিকে তাকান তো, কিছু হৃদয় বিদারক দৃশ্য দেখতে পান কিনা। সবাই উপরের দিকে তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর হৃদয় বিদারক দৃশ্য। এই দুই মেয়ের চুল ছিল বড় বড়, মোটামুটি বড় বড় ছিল তাদের হাইট অনুযায়ী। তাদের মাথার চুল দিয়েই, গলার সাথে ফাঁস দিয়ে, এই চুল দিয়েই তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এই তালগাছের যেই ড্যাগা বা ডাল বলা হয় আর কি, সেখানে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। লোকজন অনেক কষ্টে সেখান থেকে দুই বোনকে নিচে নামিয়ে আনেন, দুই বোনই মারা গেছে। বাড়িতে কান্নাকাটি লেগে যায়, পুরো গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ে, এত সুন্দর দুটো মেয়ে এভাবে মারা গেল। ইমাম সাহেব খুব দ্রুত বাচ্চা দুটোকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে দাফনের ব্যবস্থা করে ফেলেন এবং স্থানীয় পারিবারিক একটি কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। ইমাম সাহেব এরপর ঘটনাটি খুলে বলেন কি হয়েছে। আব্দুল সালাম দাদাকে বলেন, আজ থেকে প্রায় 13 বছর আগে আপনার সাথে একটা ভয়ের ঘটনা ঘটেছিল, আপনি একটি পিশাচকে হত্যা করেছিলেন। তখন আব্দুল সালাম দাদা বলেন, আমি তো হত্যা করি নাই, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তখন ওই ইমাম সাহেব বলেন যে আপনি ছেড়ে দেওয়ার পর ওই পিশাচটি ছটফট করতে করতে মারা যায় অল্প সময়ের মধ্যেই, কারণ তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, ওর রূপও পরিবর্তন করতে পারছিল না, আপনি এমন ভাবে কাজ করে ছেড়ে দিয়েছিলেন। ওই পিশাচের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনরা তাকে খুঁজে পাচ্ছিল না, কি হল না হল অনেক পর তারা বুঝতে পারে ঘটনাটা কি হয়েছে। যেহেতু মাঝখানে অনেক দিন হয়ে গেছে এবং ওরা যখন জানতে পারে কি হয়েছে, এরপর তারা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, কেননা আপনি চাইলে তাকে অন্যভাবেও ছেড়ে দিতে পারতেন, কিন্তু তাকে ছটফট করতে করতে মৃত্যু হবে এমন অবস্থায় তাকে ছেড়ে দিয়েছিলেন। এই কারণে ওরাও এমনভাবে আপনার দুই মেয়েকে মেরেছে যেন শ্বাসরোধ হয়ে তারা মারা যায়, যেমনটা ওই পিশাচ মারা গিয়েছিল, এরা প্রতিশোধ নিয়েছে। এরপর আরো সন্তানাদির উপর বিপদ হবে না তো, তখন ইমাম সাহেব উনি একটা বুদ্ধি দেন যে আপনি কিছু দান সাদাকা করে দেন, আশা করি আর সমস্যা হবে না। হ্যাঁ, এরপরে উনি সেটাই করেন। এরপর তো ওনার আরো সন্তানাদি হয়েছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এখানে যদি যুক্তি দেয়া হয়, ওই পিশাচটা বেঁচে থাকলে হয়তোবা ওই পরিবার আরো ক্ষতি করত, ওই চিন্তা করেই দাদা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। কিন্তু আসলে এই ব্যাপারটা 13 বছর পর এমনভাবে ফেরত আসবে যেটা কখনোই ওনারা কল্পনাতেই আনতে পারেন নাই। এভাবেই একটা করুণ পরিণতির মাধ্যম দিয়ে এই ঘটনাটির সমাপ্তি ঘটে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, আশিকুর রহমান ভাই। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাব। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 182তম আয়োজনের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 182তম আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি। এবারের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান্দ হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। কোনো ঘটনা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সেই ঘটনা সম্পর্কে রিভিউ দিতে পারেন আমাদের গ্রুপে। যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ যুক্ত হননি তাদের জন্য বলছি, আফনান্দ হরর ওয়ার্ল্ড নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে, এগুলোর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া রয়েছে। সেখানে গিয়ে আমাদের ফেসবুকে যে পেজ গ্রুপ রয়েছে সেটাতে যুক্ত হয়ে যেতে পারেন। আর আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেইল করতে পারেন আফনান্দ হরর ওয়ার্ল্ড @gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHOROROWORLDBD আফনান্দ হরর ওয়ার্ল্ড @gmail.com। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন আর ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান্দ হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। তাহলে তাদের কাছ থেকেও আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব, তারাও উৎসাহী হয়ে আমাদেরকে এই ঘটনা লিখে বা রেকর্ড করে ইমেল করবেন। এভাবেই আমাদের চলার পথটা আল্লাহ তাআলা আরো দীর্ঘায়িত করবেন ইনশাল্লাহ। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়াম আলম। ওনার বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার পুলিশ লাইন্স এলাকায়। বর্তমানে উনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন অনার্স তৃতীয় বর্ষে। ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল 1970-এর দশকের কোন একটা সময়। ওনার নানাই মূলত এই ঘটনাটি বিভিন্ন সময় অনেকের কাছে বলেছিলেন। ওনার নানার নাম চাঁদ মিয়া। ঘটনাটি যে সময়ে ঘটে সেই সময়ে নানার বয়স ছিল 35-40-এর মধ্যে। নানা টিনের ব্যবসা করতেন, টিন কিনতে বা ব্যবসার কাজে তাকে প্রতি মাসে একবার বগুড়ায় যেতে হতো। তৎকালীন রাস্তাঘাট তো খুব একটা ভালো ছিল না, এমন রাস্তা ছিল কখনো পায়ে হেঁটে, কখনো ভ্যানে করে, কখনো গরুর গাড়িতে করে, আবার কখনো নৌকা দিয়ে নদী পার হয়ে যেতে হতো। নানা বগুড়ায় যাওয়ার ক্ষেত্রে এভাবেই উনি যেতেন। বলে রাখা ভালো, গাইবান্ধা থেকে বগুড়ায় যেতে বর্তমানে কিন্তু বাসে 2 ঘন্টার মতো সময় লাগে, আর সেই 70-এর দশকের ওই সময়টাতে তখন রাস্তাঘাটের অবস্থা যা ছিল তখন তো আরো বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। নানা কি করতেন, ফজর আজানের পরপরই নামাজ পড়ে বের হয়ে যেতেন। এরপর উনি ওনার গন্তব্যে গিয়ে কাজ সেরে আবার রাত 9টা কি 10টার মধ্যেই বাড়িতে চলে আসতেন। দীর্ঘ সময় কিন্তু একদম ফজরের পরে বের হয়ে গিয়ে কাজ সেরে আবার বাড়িতে চলে আসা। তবে সবসময় যে উনি আসতে পারতেন বিষয়টা এরকম না, কখনো রাত বেশি হয়ে গেলে গাইবান্ধা ও বগুড়ার মধ্যবর্তী একটি জায়গা রয়েছে গোবিন্দগঞ্জ নামে, এই গোবিন্দগঞ্জে ওনার এক আত্মীয়ের বাড়ি ছিল, সেখানে রাত্রে আর কি বিশ্রাম নিতেন, থাকতেন, এরপর বাড়িতে আসতেন। একবার এক গুরুত্বপূর্ণ কাজে তাকে দুপুরের দিকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হতে হয়। উনি কিন্তু ফজরের আজানের পরপর বেরোতেন, সেখানে উনি দুপুরের দিকে বাসা থেকে বের হয়েছেন। বগুড়ায় গিয়ে কাজ সারতে সারতেই তার রাত 8টার বেশি বেজে যায়। নানা তবুও রওনা করেন, ভেবেছিলেন গোবিন্দগঞ্জ পর্যন্ত এসে সেই আত্মীয়ের বাড়িতে রাতটা কাটিয়ে সকালে গাইবান্ধা চলে আসবেন। এরপর যথারীতি উনি ভ্যান থেকে নেমে একা নির্জন পথ ধরে হেঁটে হেঁটে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছালে তখন তো উনি বেশ বিপদেই পড়ে যান। ওই সময় তো তার কাছে ঘড়ি ছিল না, সময় বলতে পারেন নাই। উনি যখন আত্মীয়ের বাড়িতে পৌঁছান তখন দেখেন সেই আত্মীয়ের বাড়িতে তালা দেয়া। মোবাইল ফোনের তো প্রচলন ছিল না সেই সময়, আর আগে থেকে জানারও সুযোগ ছিল না। নিশ্চয়ই সেই আত্মীয়রা তারা কোথাও বেড়াতে গিয়েছে, আর আশেপাশে যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক দূরে দূরে, কার কাছে গিয়ে কি জিজ্ঞেস করবেন এটাও তো উনি বুঝতে পারছিলেন না। কি আর করা, রাত হয়ে গেছে, বাড়িতে তো যেতে হবে। উনি নদীর দিকে হাঁটতে থাকেন, কারণ এরপর ওনাকে নদীটা পাড়ি দিতে হবে। ওই সাইডে রয়েছে আত্রাই নদী। চাঁদনি রাত ছিল, পথ চিনতে নানার খুব একটা বেশি সমস্যা হচ্ছিল না। নদীর ঘাটে পৌঁছানোর পর তিনি দেখেন কোনো নৌকা নেই ঘাটে, চারদিক একদম জনমানবহীন। আশেপাশে তাকিয়ে তিনি দূর থেকে একটা হারিকেনের আলো দেখতে পান। আশ্রয়ের খোঁজে সেদিকে হাঁটতে থাকেন। রাতে কোনো কোনো জেলে নদীর পাশে ছাউনি বানিয়ে সেখানে বিশ্রামের মতো জায়গা করে, সারা রাত জেগে মাছ ধরে, তা এটা অনেক জায়গায় আছে। তো নানা ওইখানে চলে আসেন, ওই ছাউনির কাছে এসে ডাকতে থাকেন যে ও ভাই ভিতরে কে আছেন। ভিতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসে। তো নানা বলে যে আমি এরকম একটা সমস্যায় পড়ছি, আত্মীয় তো নাই, কি করি, এখন তো যেতেও পারছি না। তখন ওই জেলে উনি বলেন যে তার নাম হচ্ছে হারু, সবাই তাকে হারু বলে ডাকেন, হতে পারে তার নাম হারুন বা অন্য কিছু, তবে সবাই তাকে হারু বলে ডাকেন এমনটাই বলেছিলেন। উনি বলেন যে তোমার কোনো চিন্তা নাই, আমি এখন নৌকা নিয়ে মাছ ধরতে একটু বাইরে বের হব, তুমি এই ছাউনির মধ্যে আশ্রয় নাও। নানাকে উনি ছাউনিতে বিশ্রাম নিতে বলে নৌকায় করে উনি চলে যান বেশ কিছুটা দূরে। এদিকে সারাদিনের ক্লান্তি, রাতে খাওয়া দাওয়াও করেন নাই, আর এমন ক্লান্তি তার ছিল, নানা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে নানার ঘুম ভাঙে, হারু হারু কিরে ওট ওট হে হারু। নানা চোখ খুলে দেখেন ওই ছাউনিটা ভূমিকম্পের মতো কাঁপছে, মনে হচ্ছে কেউ যেন সজোরে ওই ছাউনিটা ধরে ঝাঁকাচ্ছে, আর এই ডাকগুলো মনে হচ্ছে অনেক দূর থেকে প্রতিধ্বনিত হয়ে আসছে। নানা ভাবলেন চোর ডাকা জিনভূত কিনা। উনি ভয়ে ভয়ে বাইরে বের না হয়ে ছোনের বেড়া হালকা করে একটু আঙ্গুল দিয়ে সরিয়ে বাইরে থেকে দেখার চেষ্টা করেন ঘটনাটাকে বাইরে কে। উনি তাকিয়ে যা দেখেন তাতে ভয়ে ওনার গলা শুকিয়ে যায়। উনি দেখতে পান একটা প্রকাণ্ড লোমশ হাত দূর থেকে ফসলের মাঠ পেরিয়ে এই ছাউনি পর্যন্ত চলে এসেছে, ওই হাতটি মূলত ছাউনি ধরে ঝাঁকাচ্ছে। এত বড় হাত, সর্বনাশ, এই জিনিসটা ঝাঁকাচ্ছে আর বলছে এ হারু এ হারু। নানা তো যথেষ্ট সাহসী ছিলেন, আগেও ছোটখাটো প্যারানর্মাল সমস্যায় উনি পড়েছেন, যেহেতু রাত বিরেতে ওনাকে বাড়িতে আসতে হতো। তা সত্ত্বেও তিনি ভয়ে কাঁপতে থাকেন এবং আল্লাহকে ডাকতে থাকেন। উনি আটোসাটো হয়ে ওই ছাউনির মধ্যে বসে থাকেন, নিঃশব্দে, কোনো কথা বলছেন না, মনে মনে দোয়া দরুদ পড়ছেন। দুই মিনিটের মতো এরকম ডাকাডাকি হয়, এরপর ঝাঁকুনি থেমে যায়, হাতটিও মিলিয়ে যায়। এর কিছুক্ষণ পর এই হারু ফিরে আসলে রানা তাকে সব ঘটনা খুলে বলেন, অনুরোধ করেন যে আমাকে এখনই নদীটা পার করে দেন, ভয়, আমার অবস্থা খারাপ, আমি আর এখানে থাকতে চাই না। হারু বলে, ও এই ঘটনা, আরে বাপু ভয় পেও না তো, ও কিছু না, আরে এত রাতে তুমি যাবেই বা কোথায়, চুপ করে বসো তো, কোনো ভয় নেই। এই বলে হারু ছাউনির থেকে বাইরে বেরিয়ে একটা কাজ করে বসেন, ফসলের জমির যেই সাইড থেকে ওই যে লম্বা একটা হাত বেরিয়ে এসেছিল ওইদিকে মুখ করে বলতে থাকেন, বড়দা, ও বড়দা, শুনতে পাচ্ছেন, ও বড়দা। তো এরকম ডাকাডাকি করছে, ওই সময় কি করে নানাও ওই হারুর পিছনে এসে দাঁড়িয়ে দেখতে থাকেন ঘটনাটাকে। অপর দিক থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এই কে ডাকে রে, হারু নাকি? তখন হারু বলে ওঠেন, যে বড়দা, আমি এই সেলিরে রেখে একটু এই নদীতে গেছিলুম দাদা, আপনার ডাক তো শুনিনি কো। অপর দিক থেকে ভেসে আসে, ও তাই বল, এই সাওয়াল ডাকে আবার ভয় পাইছে কিনা, আবার আমি যে ডাকলো মরে বল, ভয় যেন না পায়। হারু বলে যে, জি বড়দা, একটু তো ভয় পাইছে, এই নতুন মানুষ, আপনাকে তো চেনে না। তখন অপর দিক থেকে আর একটা কণ্ঠ, যে কণ্ঠটা ভেসে আসছিল, সে বলে ওঠে, আমার শরীরটা বড় খারাপ রে হারু, বাজারে গিয়ে আমার ভাইকে খবর দে, দেখতো কাউকে পাঠানো যায় কিনা, না হলে তুই যা, ওকে একটু ডাক, আমার কথা বল, যে আমি ডাকছি, আমার শরীরটা খুব অসুস্থ। তখন হারু বলে ওঠেন, জি বড়দা, আমি তাহলে এই ছেলেটারে বাজারে পাঠাই দিই নদী পার করে, আমি নৌকা পারে রেখে কিভাবে যে যাই। তখন অপর পাশ থেকে বলে, আচ্ছা ঠিক আছে তাই কর, আর ওরে বলিস ভয়টা যেন না পায়, আর ওকে বিস্তারিত বলে দিস কিভাবে কি করতে হবে। ওই সময় আবার ওই অপর পাশ থেকে ওই কণ্ঠটা বলে ওঠে, হ্যারে সাওয়াল, পারবি তো, ভয় পাইছিস নাকি, যাবি নাকি? তখন আবার নানা কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেয়, জি যাব, হালকা পাতলা ভয় পাইছি, তবে এখন আর ভয় লাগতেছে না। তখন অপর পাশ থেকে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে আমি বলে দেই তোকে, নদী পার হয়ে সোজা বাজারে ঢুকে যাবি, যেখানে মাছ বিক্রি করে সেখানে, ওখানে গিয়ে আমার ভাইকে পাবি। নানা তখন বলেন যে, সে না হয় গেলাম, কিন্তু আমি তাকে চিনব কিভাবে? তখন আবার অপর পাশ থেকে আওয়াজ আসে, ওখানে গিয়ে সবচেয়ে লম্বা লোক যেটা, সবচেয়ে লম্বা যেটা আছে, তার কাছে গিয়ে বলবি নদীর ওই পারে বটগাছে আপনার যে ভাই থাকে তিনি বড্ড অসুস্থ, আপনাকে ডেকে পাঠিয়েছে, আর বলিস যে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে। নানা বলে, আচ্ছা ঠিক আছে আমি জানাবো। তো এরপরে সব ডাকাডাকি থেমে যায়, ওই হারু নৌকায় করে নদী পার করে দেয় নানাকে। আর নদী পার হতে হতে নানাকে অভয় দিয়ে ঠিকঠাক মতো কাজটা করার জন্য বলে, আর হারু বলে দেন যে নানা যতক্ষণ না পর্যন্ত ফিরবেন ততক্ষণ পর্যন্ত হারু নৌকা নিয়ে এখানে অপেক্ষা করবেন। হারুকে বিদায় জানিয়ে নানা বাজারের মধ্যে চলে যান। তখন কিন্তু কোনোভাবেই বাজারে লোক থাকার কথা না, তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, অনেক রাত। নানা বাজারে তো কাউকে দেখতে পান না, আর এই বাজারে উনি নতুন, কোথায় মাছ বিক্রি করে এটাও জানেন না। তারপরও উনি খুঁজতে থাকেন যে কোথায় এই বাজারে মাছ বিক্রি করতে পারে, কোন জায়গায় কোন সারা শব্দ নাই, কুকুর বিড়ালই মানে বিড়ালও দেখা যাচ্ছে না সেখানে। হঠাৎ করে নানা একটা জায়গায় দেখেন অনেক মানুষ, স্বাভাবিক আকৃতির মানুষ, মনে হচ্ছে তারা কেনাকাটা করছে, মাছ কেনা বেচা করছে এরকম আর কি, এরকম মনে হচ্ছে। তখন এর মধ্যে লম্বা একটা লোক, তার চেহারা ছিল তো স্বাভাবিক মানুষের মতোই, তো তাকে গিয়ে নানা বলেন, এই যে ভাইজান শুনছেন, আমি তো আসছি আপনার বড় ভাইয়ের সালাম নিয়ে, আপনার বড় ভাই আপনাকে সালাম জানাইছেন আর বলছেন যে উনি খুব অসুস্থ, আপনাকে ডেকে পাঠাইছেন আর ওনার মিষ্টি খেতে ইচ্ছা করছে। ওই লোকটা ঘুরে তাকায় নানার দিকে, মিনিট খানেক না, মানে হয়তো বা 30 সেকেন্ড 40 সেকেন্ড এক দৃষ্টি নানার দিকে তাকিয়ে থাকেন, মানে উনি কিছু ভাবছেন। এরপরে বলেন ঠিক আছে চলো আমার পিছু পিছু আসো। নানা দেখলেন যে বাজারে কোনো লোকজন নাই, অথচ কোন একটা দোকানে এই লোকটা গেল, সেই দোকান খোলা, সেটা হলো মিষ্টির দোকান। তো ওই লোকটা এক হাড়ি মিষ্টি, দই, সন্দেশ, এরকম বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য কিনে নদীর দিকে হাঁটতে থাকে। নানাও তার পিছু পিছু হাঁটতে থাকে, তার পাশাপাশি হাঁটতে পারছিলেন না, মানে ওই লোকটা এত দ্রুত হাঁটছিল যে তার পাশাপাশি আসার কোনো সুযোগ নেই। তবে নানা পেছন থেকে তাকে কোনো কিছু জিজ্ঞেস করেন নাই। নানা বুঝতে পেরেছিলেন যে এই জিনিসটা স্বাভাবিক কিছুই না। নদীর পারে এসে দুজনে দাঁড়িয়ে যান। এদিকে নানা ওই হারুকে ডাকতে থাকেন, ও হারু ভাই, ও হারু ভাই, এই যে আমরা তো চলে আসছি। তখন ওই লোকটা বলেন যে নৌকায় এখন পার হওয়ার সময় নাই, আমার বড় ভাই অসুস্থ, তুমি নৌকায় পার হয়ে যাও, আমি আমার মতো করে পার হয়ে যাচ্ছি। এই বলে ওই লোকটা করে কি, নদীর এ পারে দাঁড়িয়ে এক পা এমন লম্বা করেছে যে ওই পাটা লম্বা হয়ে নদীর ওই পারে চলে গেছে। এরপর ওনার এক পা এই পাশে আর এক পা পাশে, পুরো বডিটা উনি ওই পায়ের কাছে নিয়ে যান। এরপর এই পাটা ছোট করে আবার স্বাভাবিক আকৃতিতে উনি নিয়ে আসেন নিজের শরীরটাকে। এরপর হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেলেন। হারু এসে উপস্থিত হয় নৌকা নিয়ে। তো উনি নৌকায় উঠেছেন, অর্থাৎ নানা নৌকায় উঠেছেন। এই দৃশ্য দেখে তো নানা ভয়ে থরথর করে কাঁপছেন। তখন হারু নানাকে সাহস যোগাতে থাকে আর একটা বিড়ি ধরিয়ে বলে, নাও বিড়ি খাও, ভয়ের কিছু নাই। নানা যখন একটু স্বাভাবিক হন তখন হারু বলতে থাকে, আসলে তুমি যাকে ডেকে নিয়ে আসছো উনিও জিন, মূলত তাড়াতাড়ি যাওয়ার জন্য এইভাবে উনি চলে গেছেন, না হলে সাধারণত আমি নৌকায় পার করে দেই, গল্প করতে করতে চলে আসি আর কি। তো এইভাবে আসলে অল্প কিছু কথা বলতে বলতে ওই ছাউনিতে নানা আর ওই হারু চলে আসেন। আর হারু তখন নানাকে বলেন যে আসলে এরা দুইজনই খুব ভালো জিন, এরা অনেকদিন ধরে এলাকায় আছে, আর এদের কারণে মূলত দুষ্ট পিশাচ শ্রেণীর জিনেরা জেলেদেরকে জ্বালাতন করতে পারে না, এরা মানুষদের অনেক উপকার করে, কখনো কোনো ক্ষতি করে না। মূলত এদের কারণেই আল্লাহর রহমতে মানুষ নির্ভয়ে রাতের বেলায় মাছ ধরতে পারে। তো এভাবে বিভিন্ন গল্পগুজব হচ্ছে, নানারও ভয়টার একদম কেটে আসছে, নাই বললেই চলে ভয়। ভালোই লাগছিল যে এরকম একটা পরিবেশে উনি হঠাৎ করে পড়ে গেছেন, ভয় পেয়েছিলেন, তো এখন আর ভয় নাই। হঠাৎ দূর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এই হারু, তোরা খেয়েছিস রাতে? তখন হারু বলেন যে হ্যাঁ আমি তো খাইছি বর্দা, এই লোকটা তো আসলে খায় নাই, ওই আত্মীয় বাড়িতে গেছিল, যায় দেখে তালা মারা, তাই চলে আসছে এখানে, সে খাওয়া দাওয়া করে নাই। তখন ওই পাশ থেকে বলে ওঠে, ও বুঝছি, তাহলে এই নে এক হাড়ি সন্দেশ খা তোরা, যেহেতু ছেলেটা খাওয়া দাওয়া করে নাই তো দুইজন মিলেই খা। মুহূর্তের মধ্যে একটা লম্বা হাত ওই ছাউনির এক পাশে চলে আসে। ছাউনি কিন্তু মাথার সাইড পায়ের সাইডে ফাঁকা থাকলে ওই জায়গাটা ঢাকা ছিল, তা এক সাইডে খোলা রেখেছিলেন ওই সময় হারু। তো ওই দিক দিয়ে একটা হাত চলে আসে। হাত দেখে যদিও বা নানার ভয় পাওয়ার কথা, তবে নানা এবার মোটেও ভয় পান নাই, ঠিক একই রকম বেশ বড় আকৃতির একটা লোমশ হাত, হাতে একটা সন্দেশের হাড়ি, ওই জিনিসটা ছাউনির মধ্যে চলে আসে। তো নানা এটা দেখেন, হারু ওই হাড়িটা গ্রহণ করেন, দেখা যাচ্ছে ওর ভিতর সন্দেশ আছে। আর এগুলো তো নানা নিজেই দেখেছিলেন যে কিভাবে কিনেছে। নানা অবশ্য খেতে চাচ্ছিলেন না, কিছুটা আনিজি ফিল করছিলেন। হারু জোরাজোরি করেন যে খাও রে বাবা, কোনো সমস্যা নাই। এরপর নানা এটা খান, খাওয়ার পর ভালোই লাগলো আর কি। এটা যে একদম অপার্থিব স্বাদ বিষয়টা এরকম না, তবে মিষ্টির কোয়ালিটিটা খুব ভালো ছিল আর কি। নানা তো ক্ষুধার্ত ছিলেন। এরপর হারু আর নানা সারাত গল্প করে কাটিয়ে দেন। ফজরের পরে যখন আস্তে আস্তে সকাল হচ্ছে, মানে সূর্য উঠছে, চারদিকে একটু ফর্সা হয়ে আসছে, এরপর নৌকাও ঘাটে চলে আসে। নানা এরপরে নদী পাড়ি দিয়ে আস্তে আস্তে বাড়িতে চলে আসেন। তবে নানা এরপরে কখনোই এইভাবে আর এই নদীর পাড়ে রাতের বেলা আসার চেষ্টা করেননি, যতদিন উনি জীবিত ছিলেন ততদিন করেন। নানা এখন জীবিত নাই এমনটাই জানিয়েছেন আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, সিয়াম আলম ভাই। প্রিয় লিসেনার্স, আমরা তো আসলে মেছো ভূতদের গল্প শুনি, তবে এই ঘটনাটা আমার কাছে বেশ অন্যরকম লেগেছে, যে ওই পাশ থেকে হারুকে নাম ধরে ডাকছে, হারও তাকে খুব ভালোভাবেই চেনে, আর ওখানকার জেলেরাও তাকে খুব সম্মান করে, যেহেতু আশেপাশে কোন দুষ্ট পিশাচ তাদেরকে বিরক্ত করতে পারে না এদের কারণে। তো নানার জীবনে ঘটে যাওয়া বেশ অদ্ভুত এক ভূতুরে ঘটনা, যেটা ভয় দিয়ে শুরু হলেও শেষ দিকে এসে ভয়ের কোনো লেশমাত্রই ছিল না। ঘটনাটা আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ জানাই সিয়াম আলম ভাই সহ যারা আজকের এপিসোডে ঘটনা পাঠিয়েছেন। আশা করছি আপনাদের সবার কাছ থেকে আরো অনেক অনেক ভয়ের ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরোটা সময় আমাদের সাথে থেকে এই এপিসোডটি শুনলেন। আগামীকাল শুক্রবার ফ্রাইডে স্পেশাল এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছে। সবাইকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্মের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।